মেডেলিন ফতিনের হাতটা ধরে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকেন।
কিভাবে সত্যিটা বলবেন বুঝতে পারেন না। ঠিক তখনই ফতিন চিৎকার করে উঠল,
আমি তার কথা শুনতে পাচ্ছি, ক্যাসেট ক্যাসেট আমার লক্ষ্মী সোনা ক্যাসেট, হায় মা হায় মা আমার কাছে আয়, ডাক্তার বাবু কতটা নিষ্ঠুর, আমার মেয়েটাকে একবার আমাকে দেখতে দিলেন না।
হঠাৎ ফতিন থেমে গেল, আতঙ্কে চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল।
ফতিন কি কি হয়েছে ফতিন?
ফতিন কাঁপা আঙুলে দরজার দিকে দেখাল। মিতালিন পিছনে তাকিয়ে দেখলেন দরজায় দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর জেভের।
মসিয়ে ম্যাডেলিন আমাকে বাঁচান, বাঁচান আমাকে, আমি যাব না, বাঁচান।
না না বাঁচান আমাকে, ভয় পেও না ভয় পেও না, ইন্সপেক্টর আজ তোমার জন্য আসেনি, আর আসেনি তোমার জন্য, বুঝতে পেরেছ তাহলে? হ্যাঁ
বিকৃত হাসি ঘরের দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল ফতিনের করুণ আর্তনাদে।
বহু দূরে ছোট্ট মেয়ে কুসেট কোন এক অচেনা আশঙ্কায় চমকে তাকাল জানলার বাইরের ধূসর বিকেলের দিকে।
বিস্মিত ফতিন দেখল ইন্সপেক্টর জেভের এসে মেয়ের জামার কলার খামছে ধরেছে।
কি মসিয়ে মেয়ার?
মেয়ার কে? মেয়ার এখানে কোনো মেয়ার ফেয়ার নেই।
জেভের
খবরদার খবরদার, বলো ইন্সপেক্টর।
আমি ফতিনকে কথা দিয়েছি কোসেটকে ওর কাছে ফিরিয়ে দেব, এর জন্য তিন দিন সময় যথেষ্ট, আমাকে এই সময়টুকু দিন, এই পুরো সময়টা না হয় আমার সঙ্গে সঙ্গে থাকবেন।
আমাকে বাচ্চা ছেলে ভেবেছ, তোমার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আর আমি কিনা তোমাকে তিন দিন বাইরের হাওয়া খেতে দেব, তা আবার কার জন্য? না এই নষ্ট মেয়ে ছেলেটার বাচ্চার জন্য।
সেদিন মেডেলিনা রাস আদালত থেকে মন্ট্রিয়লে ফিরছিলেন ঠিকই, কিন্তু দীর্ঘ তর্ক বিতর্কের শেষে আদালতের রায় স্পষ্ট বলেছিল মেয়ের মেডেলিনই আসলে জঁ ভ্যালজঁ, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। সেই পরোয়ানা ইন্সপেক্টর জেভেরের হাতে আসতেই তাঁর এতদিনের সব হিসেব মিলে গেল। তিনি সোজা হাসপাতালে গেলেন, তাঁর একমাত্র লক্ষ্য ছিল ভ্যালজঁকে গ্রেপ্তার করা।
মেয়ার আপনি উত্তর দিচ্ছেন না কেন? কোথায় কোথায় আমার কোসেট?
এই শহরের দিকে সবই অদ্ভুত, বাজারি মেয়েরা রানী সেজে থাকে আর কয়েদিরা মেয়র হয়, অনেক হয়েছে, এবারে সব নাটক বন্ধ হবে। শুনে রাখ, এই লোকটা কোনো মেয়র নয়, ও একটা দাগি কয়েদি, জঁ ভ্যালজঁ।
ফতিন ছটফট করে উঠল, তার চোখে শুধুই অবিশ্বাস। শেষ শক্তি দিয়ে সে একবার উঠে বসে, পরক্ষণেই ঢলে পড়ে বিছানায়, কাঁপতে কাঁপতে স্থির হয়ে যায় তার শীর্ণ শরীরটা।
ফতিন ফতিন বসে সব শেষ সব।
ভ্যালজঁ জেভেরের হাতটা সরিয়ে দেন, হাতে তুলে নেন লোহার রড। জেভের একটু ভয় পেয়ে পিছু হটে যায়।
ইন্সপেক্টর আপনাকে সাবধান করছি, এই মুহূর্তে আমাকে বাধা দেবেন না
বলেই তিনি ফতিনের কাছে ফিরে যান। পরম মমতায় তার আধ খোলা চোখ দুটো বুঝিয়ে দেন, তার মাথায় হাত বুলিয়ে দেন, তার একটা হাত তুলে নিয়ে চুম্বন করেন, তারপর তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে অস্ফুটে কিছু বলেন। সিস্টার সিম্প্লিসের বুক মুচড় দিয়ে ওঠে দৃশ্যটা দেখে। তার মনে হয় ফ্রাতিনের শরীরটা যেন কেঁপে উঠল শেষবারের মতো। তার পরম ভরসার মেয়ের শেষ কোন প্রতিশ্রুতি শুনে কয়েক মুহূর্ত পরে ভ্যালজান উঠে দাঁড়ান, ইন্সপেক্টরের কাছে গিয়ে বলেন,
আমি তৈরি, কোথায় যেতে হবে চলুন।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প ভিক্টর হিউগোর রচনা অবলম্বনে লে মিজারাবল। এই ফরাসি উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1862 সালের 31 মার্চ। সমালোচকদের মতে এটি 19 শতকের শ্রেষ্ঠ উপন্যাস। জঁ ভ্যালজঁর ভূমিকায় চন্দন সেন, গল্প পাঠে সুজয় প্রসাদ চ্যাটার্জি, বিশেষ কয়েকটি ভূমিকায় জগন্নাথ বসু ও উর্মিমালা বসু। শুনছেন লে মিজারাবল দ্বিতীয় এবং অন্তিম পর্ব।
জঁ ভ্যালজঁকে গ্রেপ্তার করার পর মসিউ মেদেলিনের আসল পরিচয় শহর জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল।
শুনেছ আমাদের মেয়ার নাকি আসলে জেল ফেরত কয়েদি?
কে মেদেলিন, কি বলছ? না না, এ অসম্ভব।
অসম্ভব? আমার তো শুরু থেকেই লোকটার ব্যাপারে খটকা ছিল। আরে বাবা, এত দান ধ্যান, এখন দেখছো তো সব ওই অতীতের পাপ ধোয়ার চেষ্টা।
শুধু সাধারণ মানুষই নয়, অভিজাতদের ঘরেও একই আলোচনা চলতে লাগল। ভ্যালজঁ ওরফে মেদেলিনের সফলতা যে কত মানুষকে ঈর্ষান্বিত করে রেখেছিল তার হিসেব নেই। তাই তার এই পরিণতিতে ধীরে ধীরে মন্ট্রিয়ল শহরের বেশিরভাগ মানুষই তার অবদানের কথা ভুলে তাকে নিছকই একজন অপরাধী মনে করে শান্তি পেল। তবে শহরেরই গুটি কয়েক মানুষ তখনও তার প্রতি বিশ্বস্ত ছিল, বিশেষ করে সিস্টার সিম্প্লিস আর তার বাড়ির বুড়ি গৃহ পরিচারিকা। সেই পরিচারিকা প্রতিদিন মেদেলিনের ফিরে আসার অপেক্ষা করত, তার ঘর গুছিয়ে রাখত। সেদিনও সেই বুড়ি একইভাবে মেদেলিনের বাড়ি ফেরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই জানলার ভিতর দিয়ে একটি হাত নিঃশব্দে ঘরের ভিতরে ঢুকে এলো এবং জানলার ধারে রাখা বাক্স থেকে ঘরের চাবি তুলে নিল। বুড়ি ব্যাপারটা খেয়াল করেছিল, ভীষণ ভয় পেয়ে চিঁচিয়ে উঠতে যাবে এমন সময় দরজা খুলে ঢুকে এলেন জঁ ভ্যালজঁ।
ঈশ্বর, মসিয়ে মেয়র, আমি তো ভেবেছিলাম আপনি।
হ্যাঁ, আমি জেলেই ছিলাম, তারপর জানলার রড ভেঙে পালিয়ে এসেছি, হাতে একদম সময় নেই। আমি দোতলায় আমার ঘরে যাচ্ছি, একবার সিস্টার সিম্প্লিসকে দেখে দেবে, তিনি বোধহয় হাসপাতালেই আছেন।
ভ্যালজঁ নিজের ঘরে গেলেন, অন্ধকারে সবকিছু পরীক্ষা করলেন। তাকে গ্রেপ্তার করার পর বাড়িতে পুলিশ এসেছিল, তাই ঘর দোর এলোমেলো হয়ে থাকার কথা, কিন্তু পরিচারিকা সব গুছিয়ে রেখেছে। শুধু ফায়ার প্লেসের ভিতরে তার আগের জীবনের লাঠিখানা আধ পোড়া হয়ে পড়ে রয়েছে, পাশেই পড়ে আছে 40 সুর একটা কয়েন। সেটা তুলে নিয়ে তিনি একটি কাগজে লিখলেন,
এইখানে আমার আগের পোড়া লাঠিটা আর পেটের যার ভিয়ে কাছ থেকে চুরি করা কয়েনটা রইল। এই কয়েনের কথাটা আমি আদালতে বলেছিলাম।
লেখার পর কাগজটা আর মুদ্রাটা ঘরের এমন এক জায়গায় রাখলেন যাতে কেউ ঘরে ঢুকলেই সেগুলো তার নজরে পড়ে। বিছানার পাশের টেবিলটায় রাখা ছিল বিশপ মিহিয়ালের দেওয়া সেই রূপোর বাতিদান দুটো। সে দুটোও তুলে নিয়ে একটা কাপড়ে মুড়ে নিলেন ব্যাল্ড। এমন সময় দরজায় টোকা পড়ল। ঘরে ঢুকে এলেন সিস্টার সিম্পলিস।
গুড ইভিনিং সিস্টার, এই চিঠিটা আপনি চার্চের পাদ্রিকে দেবেন, তার আগে আপনি নিজেও এটা পড়ে দেখতে পারেন।
সিস্টার চিঠিটা পড়লেন, তাতে লেখা ছিল,
মসিয়ে, আমি কিছু টাকা রেখে যাচ্ছি, আমার একান্ত অনুরোধ এই অর্থের যথাযথ ব্যবস্থা করবার ভার আপনি নিন। এই টাকার কিছু অংশ দিয়ে আপনি আমার মামলার খরচ চালাবেন এবং ফতেই নামের যে মেয়েটি হাসপাতালে মারা গেছে তার শেষকৃত্যের জন্য যা লাগবে তা দিয়ে দেবেন, বাকি যা থাকবে গরিব দুঃখীদের মধ্যে তা বিলিয়ে দেবেন। এতে পিয়ে মেডলিন ওরফে জ্যাভেলশ।
আপনি ফাতিনকে শেষবারের মতো দেখতে চান না?
না, ও এখন শান্তির নিদ্রায় রয়েছে, পুলিশ আমাকে খুঁজছে, তারা আমাকে হাসপাতালে গ্রেপ্তার করলে ফতিনেরই শান্তি ভঙ্গ হবে।
তার কথা শেষ হতেই নিচে কাদের পায়ের শব্দ শোনা গেল, সেই সঙ্গে শোনা গেল নিচে সেই বুড়ি পরিচারিকা প্রতিবাদের সুরে জোর গলায় কি বলছে।
বলছি না, আমি সারাদিন এখানেই বসে আছি, কাউকে বাড়িতে ঢুকতে দেখিনি, চলে যান আপনারা।
দোতলায় আলো জ্বলছে কেন তাহলে?
ভ্যালজন বুঝতে পারলেন নিচে জভের কথা বলছে। জভের আলোটা নিভিয়ে দিয়ে জানালার পাশে এমন একটা জায়গায় লুকিয়ে পড়লেন যেখানে চট করে তাকে দেখা যাবে না। পরিস্থিতি বুঝতে পেরে সিস্টার সিম্পলিস টেবিলের পাশে নতজানু হয়ে প্রার্থনা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকে এলেন ইন্সপেক্টর জভের। সিস্টারকে প্রার্থনা করতে দেখে তিনি একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। তারপর জিজ্ঞাসা করলেন,
মাফ করবেন সিস্টার, এই সময় আপনাকে বিরক্ত করতে হচ্ছে, আপনি কি এখানে একাই রয়েছেন?
বুকের ভিতর উথাল পাথাল হতে লাগল সিস্টার সিম্পলিসের। জীবনে প্রথমবার এমন পরিস্থিতির সম্মুখীন তিনি। একদিকে মসিও ভ্যালজন, যিনি কোনো অপরাধ করতে পারেন বলে তাঁর বিশ্বাস হয় না, অন্যদিকে ইন্সপেক্টর জভেরের প্রশ্ন। মনকে কোন রকম শক্ত করে জীবনে প্রথমবার মিথ্যার আশ্রয় নিলেন সিস্টার।
হ্যাঁ ইন্সপেক্টর, আমি একাই আছি এখানে, কেন বলুন তো?
আপনি বোধহয় জানেন না, আজ জন ভ্যালজন আবার হাজত থেকে পালিয়েছে, আমরা তাকেই খুঁজছি। আপনি কি তাকে কোথাও দেখেছেন? এখানে কি সে এসেছিল এর মধ্যে?
আরো একবার মিথ্যা বললেন সিস্টার সিম্পলিস। বুকের ভিতরের অস্বস্তিটাকে প্রাণপণে চেপে রেখে বললেন,
না, তাকে আমি দেখিনি।
জভের জানতেন সিস্টার মিথ্যে বলবেন না, তাই আর কোনো প্রশ্ন না করেই তিনি চলে গেলেন। সেদিনের পর থেকে মন্ট্রিয়াল শহর তাদের মেয়র পিয়া মেডেলিনকে আর কখনো দেখেনি। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছিলেন। অন্যদিকে যে পৃথিবীর মাটি আমাদের সকলের মা, ক্লান্ত জীবনের শেষ আশ্রয়, সেই মাটির বুকেই ঠাঁই হল ফতিনের। জভেরজ যে সামান্য অর্থ রেখে গিয়েছিলেন, মন্ট্রিয়ালের চার্চের পাদ্রি তার প্রায় সবটাই বিলিয়ে দিলেন গরিব দুঃখীদের মধ্যে। সেখান থেকে অল্প কিছু টাকা ব্যয় করা হল ফতিনের শেষকৃত্যে। কবরখানার এক প্রান্তে দীন দরিদ্রদের জন্য নির্ধারিত এক নির্জন কোণে তাকে অনাড়ম্বরে সমাধিস্থ করা হল। না, কোনো নাম খোদাই করা ফলক নয়, কোনো ফুলের স্তবক নয়, তার কবরটিও ছিল তার জীবনের মতোই অনুচ্চারিত, অবহেলিত নিঃস্ব। সিস্টার সিম্পলিসের সাহায্যে জুভেরের কবল থেকে ভ্যালজন পালিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে তার গত কয়েক বছরে উপার্জন করা সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে মন্ট্রিয়াল শহর থেকে বেশ কিছুটা দূরের এক নির্জন বনের মধ্যে পুঁতে রেখে আসতে পেরেছিল। তার পরিকল্পনা ছিল সেখান থেকে সোজা দেনারদিয়ার সরাইখানায় গিয়ে ফতিনের মেয়ে কোসেটকে উদ্ধার করে প্যারিসে চলে যাবে। কিন্তু সরাইখানায় যাওয়ার পথেই আবার পুলিশের হাতে ধরা পড়ে যায় ভ্যালজন। বিচারে দ্বীপান্তরের সাজা পাওয়ার পর ওরায়ন নামের এক জাহাজে বন্দী হয়ে উঠেছিল সে। কিন্তু তুলোর বন্দরে যখন জাহাজ নোঙর করা হয় তখন একটা দুর্ঘটনা ঘটে।
আরে সাবধান সাবধান, বলে দড়িটা ঢিলে হয়ে গেছে, আসলটা ধরো না হলে জলে পড়ে যাবে।
আমার পায়ের কড়া দুটো খুলে দেবেন, আমি ভালো সাঁতার জানি, আপনার মাল্লাকে আমি বাঁচিয়ে আনতে পারবো।
কি বলছো তুমি, চলে এখন প্রচন্ড ঢেউ, এই অবস্থায় ঝাঁপ দিলে মৃত্যু প্রায় নিশ্চিত।
আমি নিহাত একজন কয়েদি ক্যাপ্টেন, আপনার মাল্লাকে বাঁচাতে গিয়ে যদি মরেও যাই কার কি যাবে আসবে।
তার সহযাত্রী নাবিক আচমকা জলে পড়ে যাওয়াতে সকলেই হতবুদ্ধি হয়েছিল। ভ্যালজন তাকে উদ্ধার করতে চাইলে জাহাজের ক্যাপ্টেন অনিচ্ছা সত্ত্বেও তাকে শেকল মুক্ত করে দেন, কারণ মাল্লাটিকে বাঁচাতে আর কেউই এগিয়ে আসছিল না। ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে ডুবন্ত লোকটাকে বাঁচিয়েছিল ভ্যালজন, কিন্তু সে নিজে আর জাহাজে ওঠেনি। ডুব সাঁতার দিতে দিতে আবার পৌঁছে গিয়েছিল ফ্রান্সের সমুদ্র তীরে। দুদিন পর একটা খবরের কাগজ হাতে পেয়ে দেখেছিল তার অন্তর্ধানকে মৃত্যু বলেই ধরে নেওয়া হয়েছে।
17 নভেম্বর 1823, তুলো বন্দরে ওরিয়ন নামক জাহাজে কাজ করার সময় বিপদগ্রস্ত এক নাবিকের প্রাণ বাঁচাতে এক কয়েদি প্রাণের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। নাবিকটি অলৌকিকভাবে রক্ষা পায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সাহসী কয়েদি নিজেই সমুদ্রের কালো জলের তলায় তলিয়ে যায়। বহুক্ষণ তন্ন তন্ন করে খুঁজেও তার দেহ পাওয়া যায়নি। মৃত কয়েদের নাম জন ভ্যালজন।
এই খবরটা পড়ার পর পুলিশ নিশ্চয়ই তার খোঁজ বন্ধ করে দেবে, এই ভেবে নিশ্চিন্ত হয়ে মন্ট্রিয়ালের বনে ফিরে গিয়েছিল ভ্যালজন। সেখান থেকে তার টাকা পয়সা, তেনারদিয়াদের লেখা ফতিনের চিঠি আর কয়েকটা ব্যক্তিগত জিনিস উদ্ধার করে তেনারদিয়াদের সরাইখানার উদ্দেশ্যে রওনা হল ভ্যালজন। তেনারদিয়াদের হোটেলে আজ বেশ ভিড়, তার মধ্যেই নতুন অতিথিদের জন্য জল আর কম্বল যোগানোর চিন্তায় ছোট্ট কোসেটের বুক দুকবুক করছে। তার বয়স মাত্র 8, অথচ চোখে তার ক্লান্ত বৃদ্ধা দৃষ্টি। এক অতিথি জলের খোঁজ করতে নিচে নেমে আসায় কোসেট ছুটে রান্নাঘরে গিয়ে দেখে ঘরে আর এক ফোঁটাও জল নেই। ঠিক তখনই তেনারদিয়াদের গলা কানে আসে, কোসেট ভয় কাঁটা হয়ে যায়।
আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের, আসুন আসুন আসুন।
কোসেট, বসে আছিস কেন, ব্যাগগুলো ধর আর সে কথা কার। হ্যাঁ মাসি, বলুন কি চাই আপনার।
সকাল থেকে জল চাইছি, একটু জল পাওয়া কি যাবে।
কোসেট বুঝে যায় সামনে বিপদ, রাত কনকনে ঠান্ডা আর জল নেই, মানে বাইরে যেতে হবে তাকেই। মাদাম ভিতরে গিয়ে চিঁচিয়ে ওঠে,
জল নেই। এই কোসেট, যা এক্ষুনি গিয়ে জল নিয়ে আয়।
আরে ব্যাগগুলো নিয়ে যা।
কোসেট ভয় ভয় টেবিলের তলা থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই এক ফেরিওয়ালা অভিযোগ তোলে যে তার ঘোড়াকে জল দেওয়া হয়নি। কোসেট কয়েকবার বলার চেষ্টা করলো বটে যে সে ঘোড়াকে জল দিয়েছে, কিন্তু সে নিজেও জানত যে এই রাতে ঠান্ডার মধ্যে জল আনতে যাতে না যেতে হয় সেজন্য তার বলা এই মিথ্যে বেশিক্ষণ টিকবে না। কোসেটকে খাটাবার সুযোগ পেলেই মাদাম তেনারদিয়ারের আনন্দের শেষ থাকে না। তাই কিছুক্ষণের মধ্যে কোসেটকে একটা বেশ বড় সড় বালতি হাতে বেরিয়ে পড়তে হল। সরাইখানা থেকে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে জঙ্গলের কিছুটা ভেতরে ঝর্ণা থেকে থেকে জল আনতে হবে। ফেরার পথে তাকে রুটির একটা লোফ নিয়ে আসার জন্য মাদাম পয়সা দিয়ে দিয়েছেন। সরাইখানার ঠিক সামনে পরপর কয়েকটা দোকান বসেছে। একটা বেশ আলো ঝলমলে খেলনার দোকানের সামনে গিয়ে কোসেট থমকে যায়। দোকানের কাঁচের আলমারিতে রাখা সুন্দর পুতুলটার দিকে সে কেমন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে।
বাহ, কি সুন্দর! ইস, একবার যদি একটু হাত দিয়ে ছুঁতেও পারতাম।
কোসেট, কোসেট, হঠাৎ ছাড়ি মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস ওখানে? এখানে অতিথিদের প্রাণ উষ্ঠাগত আর উনি এখন পুতুল দেখছেন, ঠ্যাং ভেঙে দেবো তোর!
মাদামের চিৎকারে সম্বিত ফেরে কোসেটের, ঝর্ণার দিকে সে দৌড়তে থাকে। সামনের রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, কোসেটের পা কাঁপতে থাকে, কিন্তু ফিরে গেলেই মাদামের হাতে মার খেতে হবে মনে করেই কোন রকমের ঝর্ণার কাছে পৌঁছে যায়। সে বড় বালতিতে পুরোটা জল ভরতেও পারে না। সে কোন রকমে বালতিটা টানতে টানতে আবার সে অন্ধকার পথে হাঁটতে শুরু করে।
কি অন্ধকার এই জায়গাটা! ও কিসের শব্দ? কোন জন্তু নাকি? আমার ভয় করছে।
ভয় পেয়ে দৌড়তে শুরু করে কোসেট। বালতির জল ছলকে পড়ে। কয়েক মুহূর্ত পর সে আর না পেরে হাঁপাতে হাঁপাতে ঘাসের উপর বসে পড়তে যাবে, এমন সময় একটা উষ্ণ হাত তার কাঁধ স্পর্শ করে।
আমায় মেরো না, আমি শুধু জল নিয়ে চলে যাচ্ছি।
ভয় নেই, ভয় নেই মাই ডিয়ার।
কোসেট অবাক হয়ে তাকিয়ে দেখে এক দীর্ঘদেহী পুরুষ তার সামনে দাঁড়িয়ে। লোকটার পরনে ময়লা লম্বা একখানা কোট, কাঁধে একটা ঝোলা, মাথায় টুপি। লোকটা একেবারে বুড়ো নয়, তবে চুলগুলো ধূসর।
তুমি বোধহয় পথ হারিয়ে ফেলেছো, তাই না? এই দেখো, আমিও পথ হারিয়েছি। তা তুমি থাকো কোথায়? এত রাতে এখানেই বা কি করছো?
আমি টেনারদিয়ারদের হোটেলে থাকি।
ঈশ্বরের অসীম কৃপা, আমিও তো সেখানেই যাচ্ছিলাম, হঠাৎ করে এই পথে চলে এসেছি। ভালোই হল, এবারে তাহলে তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। ওটা কি তোমার হাতে? বালতি? দাও দাও দাও, বালতিটা আমার হাতে দাও। এই তো সোনামি, এসো আমার কোলে এসো।
কোসেট লোকটাকে চেনে না, কুশ্মিন কালেও এই এলাকায় দেখেনি। লোকটা তাকে কোলে টেনে নিতে গেলে সে একটু ইতস্তত করলেও কেন জানি না লোকটাকে তার অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না। এই প্রথম কেউ তার সঙ্গে এত নরম স্বরে কথা বলল। লোকটা একগাল হেসে এক হাতে বালতি, অন্য হাতে কোসেটকে তুলে নিল। হোটেলের কাছে এসে পুতুলের দোকানটার সামনে কোসেট লোকটার কোল থেকে নেমে পড়ল। ছুটে গিয়ে আবার হাঁ করে পুতুলটাকে দেখতে থাকল সে। তারপর লোকটাকে নিয়ে গেল হোটেলে।
এই যে মহারানী এতক্ষণে ফিরলেন, এই এ আবার কে রে?
মাদাম, ইনি একটা ঘর চান।
বাতির আলোয় মাদাম তানেরদিয়ার লোকটাকে ভালো করে দেখে। লোকটার চেহারা দেখেই মাদামের মুখটা বিরক্তিতে উচকে গেল। তাও নতুন অতিথি ভেবে বিরক্তি চেপেই বলল,
ভেতরে আসুন।
ভিতরে ঢুকতেই নবাগতর চোখে পড়ল অদ্ভুত চেহারার একটা লোক। বাঁশের মতো লম্বা, হাড় ঝিরঝিরে, ঝলমলে পোশাকে ঘরের কোণে দাঁড়িয়ে। সে এগিয়ে এসে কৃত্রিম ভদ্রতায় বলল,
দুঃখিত মশিয়ে, আমাদের আসলে সব ঘর ভর্তি।
আমি অসময়ে এসে পড়েছি বুঝতে পারছি, কিন্তু যদি রাতটুকুর জন্য কোথাও একটু জায়গা দেন অস্তবল হলেও চলবে, চিন্তা করবেন না, আমি যা ভাড়া তাই দেব।
চল্লিশ সু দিলে কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে।
হ্যাঁ, তবে
আপনাদের অসীম দয়া।
নবাগত চুপচাপ টুপি আর পুঁটুলি নামিয়ে রাখল। মাদাম তানেরদিয়ার ঘরের ভাড়াটা প্রায় তিনগুণ বাড়িয়ে বলার পর ভেবেছিল লোকটা টাকাটা দিতে পারবে না, কিন্তু এতেও লোকটা যখন রাজি হয়ে গেল সে ভারী অবাক হয়ে গেল। পোশাক পরিচ্ছদ কিংবা মুখ চোখের ছিরি দেখে তার মনে হচ্ছিল না লোকটার পকেট থেকে দশ সুও বেরোবে। এদিকে নবাগতের রাতের মতো থাকার ব্যবস্থা হয়ে যাওয়ায় কোসেল ভারী খুশি হল। লোকটাকে কেন জানি না এর মধ্যেই তার বেশ পছন্দ হয়েছে। সে দৌড়ে গিয়ে নবাগতের জন্য এক গ্লাস জল এনে টেবিলে রেখেই আবার টেবিলের তলায় ঢুকে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে এক জোড়া কাঁটা আর উল নিয়ে কিছু বুনতে শুরু করল। হঠাৎ মাদামের চিৎকারে ঘরের সকলেই চমকে উঠল।
রুটি কোথায়? আনিসনি তো?
না, ভুলে গেছি।
জানতাম কাজে ফাঁকি দেওয়ার কোন সুযোগে তুমি ছাড়বে না, পাজি মেয়ে। পয়সাটা গেল কোথায়?
এখানেই তো ছিল।
পয়সাটা গেল কোথায়? ফেরত দে, ফেরত দে বলছি।
টেবিলের তলা থেকে বেরিয়ে এসে কোসেট কাঁপতে কাঁপতে পয়সাটা খুঁজতে থাকে। না, কোথাও নেই। তবে কি ফেরার সময় হাত থেকে কোথাও পড়ে গেল?
ও, এখন পয়সাও গায়েব। চোর, হাত পাত, হাত পাত বলছি। তোর একদিন কি আমার একদিন?
মাফ করবেন ম্যাডাম, একটু আগে মেঝেতে একটা কয়েন পড়তে দেখলাম, মনে হলো এই তো, এটারই খোঁজ করছিলেন তো।
বলেই নবাগত একটা কয়েন তুলে দিল মাদামের হাতে। মাদাম কুসেটকে দশ সু দিয়েছিল, কিন্তু নবাগত তাকে কুড়ি সু এর কয়েন দিল। তবুও মাদাম নির্লজ্জের মতো বলল,
এইটাই এইটাই।
বলেই সে কুসেটের দিকে তাকালো।
হাঁ করে কি দেখছিস? পয়সাটাই ভদ্রলোকে চোখে না পড়লে আজ তোর রক্ষে ছিল না। কাজ কর, নইলেই বেত মারব।
এতটুকু বাচ্চাকে এভাবে ধমকাচ্ছেন কেন?
নবাগতের কথাটা শুনে মাদাম যেন বিশ্বাসই করতে পারছিল না। এমন দীনহীন চেহারার লোকটা তাকে, মাদাম তানারদিয়ারকে প্রশ্ন করছে। রাগে তার সর্বাঙ্গ জ্বলে উঠল। ঘরের অন্য প্রান্তে বসে থাকা মুসিয়ার তানারদিয়ার স্ত্রীর অবস্থাটা বুঝতে পেরেই বলল,
ওই মেয়েটা আমাদের এখানে থাকে, খায়, আর খায় যখন তখন কাজ তো করতেই হবে বসিয়ে। ওই দেখুন, ওই দেখুন, মোজা বুনছে। ও মোজা
কার জন্য?
আমার মেয়েদের জন্য।
বটে, তা মোজাগুলো যদি বিক্রি করেন তবে কত নেবেন?
তিরিশ সু এর কম তো নয়।
এই নিন, এইখানে পাঁচ ফ্রাঁ রইল, আমি বাচ্চাটার বানানো মোজাগুলো কিনলাম।
এই বলে নবাগত টেবিলের উপরে পাঁচ ফ্রাঁ রাখল আর কোসেটের দিকে তাকিয়ে বলল,
এখন তুমি আমার কাজ করছো, তাই আমি বলছি এখন আর কাজ করতে হবে না। যাও, তুমি খেলা করো বা বিশ্রামও নিতে পারো।
পুরো ঘটনাটায় সকলে হতভম্ব হয়ে গেল। তেনারদিয়ার উঠে এসে পাঁচ ফ্রাঁয় মুদ্রাটা উল্টে পাল্টে দেখল। মাদাম তেনারদিয়ারের অবস্থা তো আরো শোচনীয়। এক উটকো লোক কি করে পুঁচকে মেয়েটাকে বিশ্রাম করতে পাঠায়, কিন্তু লোকটা টাকা ছড়াচ্ছে যখন তখন মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ।
কোজেট, উনি কি বললেন শুনলে না? যাও, তুমি এখন খেলতে যেতে পারো।
ধন্যবাদ ম্যাডাম।
কোজেট নবাগতর দিকে কৃতজ্ঞ চোখে তাকাল। এদিকে ম্যাডাম তানেরদিয়ার তার স্বামীকে ফিসফিস করে বলল,
এই লোকটা কে বলতো? এর আগে তো কখনো এই এলাকায় দেখিনি। চেহারা দেখে তো ভিকিরি বলেই মনে হচ্ছে, অথচ এক কথায় পাঁচ ফ্রাঁ বের করে দিল।
চুপ করো তো, কি জানো তুমি? আমি এমন অনেক বড় লোক দেখেছি যারা ছেঁড়া কোট পরে থাকে, এদিকে ঝোলা ভর্তি টাকা, লোকটাকে চটিও না বরং, মনে তো হচ্ছে মাল করিয়াছে।
মাদাম গলার স্বর একটু নরম করে নবগতের উদ্দেশ্যে বলল,
আসলে মেয়েটার কেউ নেই বলেই ওকে কাজ করতে হয়, বোঝেনি তো?
তাহলে ও আপনার মেয়ে নয়?
না না, ওর মা ওকে এখানে রেখে গেছে, আমরা দয়া করে খেতে পড়তে দিই। এখন তো মনে হয় রেখে ভুলই করেছি, মা 6 মাস ধরে নিখোঁজ, কি জানি মরে টরে গেছে কিনা।
রাতের খাবারে কি পাওয়া যাবে? রুটি আর মাখন হলেই অবশ্য হয়ে যাবে।
রুটি মাখন? আচ্ছা, মোলচা লাখপতি নাকি, তাটা হদ্দ গরিব।
হোটেলে তখন পুরো দমে অতিথিদের হই হুল্লোড় চলছে, কিন্তু নবগতর চোখ কোসেটের দিকে। ভাঙা একটা আয়নার টুকরোয় ময়লা এক ফালি কাপড় জড়িয়ে নিয়ে সেটাকে পুতুল বানিয়ে এক মনে খেলছে সে। সেটাই তার পুতুল। একটু দূরেই আরো দুটি বাচ্চা মেয়ে একটা পুতুল নিয়ে খেলছিল। এরা মাদাম ও মুস্তিয়ার দুই মেয়ে, এপেনিন আর জেলমা। নবাগত দেখল যে বাচ্চা দুটো তাদের পুতুলটা ফেলে রেখে অন্য খেলায় মেতে উঠল, আর সেই ফাঁকে কোসেট চারপাশটা দেখে নিয়ে ধীরে ধীরে পুতুলটা টেনে নিল, তারপর আবার টেবিলের তলায় লুকিয়ে পড়ল। বাইরে থেকে তখন কোসেটের পিঠ দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছিল পুতুলের একটা পা।
দিদি, পুতুলটা, মা আমাদের পুতুলটা নিয়ে নিয়েছে।
কোসেট,
কোসেট ভয়ে পুতুলটা ছুঁড়ে ফেলে দিয়ে কেঁদে ওঠে। মাদাম কোসেটকে মারতে উদ্যত হলেই নবাগত দ্রুত উঠে পড়ে চেয়ার ছেড়ে মাদামের দিকে তাকিয়ে প্রশ্ন করে,
কি হয়েছে মাদাম?
দেখতে পাচ্ছেন না এই শয়তানটা আমার মেয়েদের পুতুলটা ধরেছে?
সে আমি দেখেছি, কিন্তু কি হয়েছে তাতে?
ওর এই নোংরা হাত দিয়ে ধরেছে, কত বড় স্পর্ধা ওর!
কথাটা শুনেই নবগত হঠাৎ বাইরে বেরিয়ে গেল, একটু পরেই আবার ফিরেও এলো। তার হাতে দোকানের আলমারিতে রাখা সেই বড় সুন্দর পুতুলটা।
এই নাও, এটা তোমার।
আমার?
কোসেটের চোখ থেকে যেন আলো ঠিকরে পড়ছিল। সে বিশ্বাস করতে না পেরে একবার লোকটার দিকে, একবার পুতুলটার দিকে তাকালো, তারপর ভয় আবার টেবিলের তলায় সেঁধিয়ে গেল। ঘর জুড়ে নীরবতা, অতিথিদের গানও থেমে গেছে। মাদাম তানের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, বিস্ময়ে, অপমানে, অবিশ্বাসে।
লোকটা কে? সত্যি কি গরিব নাকি অঢেল পয়সাওয়ালা? কোনো অপরাধী নয় তো আবার? কে জানে ব্যাংক ট্যাঙ্ক লুট করে এসেছে কিনা।
মোসিয়ার পুরো ঘটনাটা নীরবে দেখছিল। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো লোকটার পয়সার অভাব নেই, ছেঁড়া কোটটা নিশ্চয়ই ছদ্মবেশ। স্ত্রীর চোখেও সে একই প্রশ্ন দেখতে পেল, তারপর ফিসফিস করে বলল,
ওই পুতুলটার দাম অন্তত 30 ফ্রাঁ, একটু বুঝে শুনে কথা বলো। লোকটা মেয়েটার জন্য অস্বাভাবিক দরদ দেখাচ্ছে।
মাদাম সঙ্গে সঙ্গে সুর বদলে কোসেটকে ডাকল,
কোসেট বেরিয়ে এসো সোনা, দেখো ভয় পেও না, এই পুতুলটা তোমারই।
আমার? সত্যি বলছেন মাদাম, এটা আমার? মসিয়ে, সত্যি কি এটা আমার?
নবাগত নীরবে মাথা নেড়ে পুতুলটা তার হাতে দিল।
আমার পুতুল, আমি তোমার নাম দিলাম ক্যাথরিন।
সে পুতুলটাকে চেয়ারে বসিয়ে নিজে মেঝেতে বসে পড়ল। ঘরে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে।
তুমি পুতুলটা নিয়ে খেলবে না?
খেলছি তো।
মাদাম তানার্দিয়ার নবাগতকে সহ্য করতে পারছিল না। তড়ি ঘড়ি মেয়েদের শুতে পাঠিয়ে সে কৃত্রিম হাসি হেসে বলল,
রাত অনেক হয়েছে মাসি, কোজেটকে এবার শুতে যেতে হবে, সে কোন ভোরে উঠেছে মেয়েটা।
কোসেট শুতে চলে গেলে সে স্বামীর কাছে ফিসফিস করে বলল,
লোকটা পাগল নাকি? 40 রাতে পুতুলটা কিনে দিল, তা আমার ওই মেয়েটার জন্য।
এত কথা বলার কি আছে? বোঝাই তো যাচ্ছে পয়সা আছে লোকটার কাছে, আমাদের শুধু খসাতে পারলেই লাভ।
পরদিন সকালে তেনারদিয়ার রোজকার মতো অতিথিদের বিল বানাতে বসল। আজ তার যাবতীয় মনোযোগ নবগতের দিকে। লোকটা যে টাকার অভাব নেই সেটা কিন্তু সে ভালোই বুঝেছিল। অনেক রকম হিসেব করে সে মোট 23 ফ্রন্ট বিল বানাল। তবু মন ভরল না। ম্যাডাম তেনারদিয়ার বিলটা দেখে বলল,
বেশ করেছ, আমাদের মেয়েদের সামনে ওই লোকটা ওই মেয়েটার জন্য এত দামি একটা পুতুল কিনল, আমার তো তখনই ওদের দুটোকেই বের করে দিতে ইচ্ছা করছিল। কিন্তু এই যে বিলটা বানালে, কি মনে হয় টাকাটা দিতে পারবে তো?
আরে পারবে পারবে, লোকটা যদি আজই চলে যায় তাহলে বিলটা ধরিয়ে দিও। ভেবো না, লোকটাকে দেখে যেমনটা মনে হচ্ছে তেমনটা মোটেই নয়। আমাদের আর কি, শুধু পয়সাটা আদায় করে নিলেই তো হল।
ঠিক তখনই নতুন অতিথি নিচে নেমে এলো, তার এক হাতে একটা লাঠি আর কাঁধে পুঁটুলি।
আরে আপনি এত তাড়াতাড়ি উঠে এলেন যে, এখনই চলে যাবেন?
ভাড়া কত হয়েছে?
এই যে বিলটা।
ম্যাডাম আপনাদের ব্যবসা কেমন চলছে?
সত্যি বলতে গেলে খারাপই চলছে মাসিয়ে, খদ্দের কম, লোকজনও গরিব। আপনার মতো ধনী লোক মাঝে মাঝে না এলে কি আমাদের চলে? তার উপর ওই বাচ্চা মেয়েটার সব খরচই তো আমাদের ঘাড়ে।
কোন বাচ্চা?
ওই যে কোজেট, পরের মেয়ে মানুষ করার ক্ষমতা আমাদের নেই।
আচ্ছা, আমি যদি মেয়েটাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই?
ম্যাডাম নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, এইভাবে ওই হতচ্ছাড়ি মেয়েটা ঘাড় থেকে নেমে যেতে পারে এসে কল্পনাও করতে পারেনি।
কোজেটকে সত্যি বলছেন? তাহলে তো আমাদের সত্যি বড় উপকার হয় মাসিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে যান, নিশ্চিন্তে নিয়ে যান।
বেশ, তাহলে ওকে নিয়ে আসুন। বিল কত হয়েছে জান? 23 ফ্রাঁ। আচ্ছা এই নিন।
নবাগত 25 ফ্রাঁ টেবিলে রাখল। মোসে তেনারদিয়ার এতক্ষণ চুপচাপ তাদের কথোপকথন শুনছিল, এবারে চোখের ইশারায় স্ত্রীকে ঘর থেকে যেতে নির্দেশ করে ঠান্ডা ধূর্ত গলায় বলে উঠল,
বলছিলাম মসিয়ের আরো 26 সু বাকি ঘর আর রাতের খাওয়ার জন্য। আর অন্য বিষয়টা দেখুন মসিয়ে, আমরা মেয়েটাকে ভালোবাসি।
কোন মেয়েকে?
কোসেটকে। দেখুন টাকাটা বড় কথা নয়, আমি ওকে এমনি এমনি যেতে দিতে পারি না। আসলে সেই ছোট থেকে মানুষ করেছি, ওকে ছাড়া আমাদের ঘর পুরো ফাঁকা হয়ে যাবে মসিয়ে। এই তো কদিন আগেই ওর অসুখে 400 ফ্রাঁ খরচ হয়েছে, ভাবতে পারেন? আমাদের অত ক্ষমতাই নেই, তবু ঈশ্বরের সেবা ভেবেই করেছি। ও এখন আমাদের নিজেদের সন্তানের মতোই।
তাই নাকি? আপনার স্ত্রীর কথা শুনে তো তা মনে হল না।
ওর সব কথা আমি ধরি না, সংসারের অভাব অনটনের কারণেই ওর মেজাজটা মাঝে মাঝে বিগড়ে যায়। কিন্তু দেখুন আমি তো জানি কোসেট আমাদের সন্তানের মতো, আর অপরিচিত মানুষের হাতে তো সন্তানকে তুলে দেওয়া যায় না। আপনি যদি একান্তই ওকে নিয়ে যেতে চান তাহলে আপনার পরিচয় ঠিকানা সব জানতে হবে। আপনার পাসপোর্ট?
দেশের ভিতরে যাতায়াত করতে পাসপোর্ট লাগে না, আমি কোসেটকে নিয়ে যাব, এর জন্য আপনার আমার পরিচয় জানার দরকার নেই।
তেনারদিয়ার বুঝে গেল সে এক অদ্ভুত শক্ত মানুষের মুখোমুখি হয়েছে। লোকটা কে, কেন কোসেটকে নিয়ে তার এত আগ্রহ, কিছুই সে জানে না। কিন্তু এটুকু স্পষ্ট, ঘুরপথে নয়, এবার সোজাসুজি লড়তে হবে।
ঠিক আছে, কিন্তু কোসেটের বিনিময়ে আমার 1500 ফ্রাঁ চাই।
নবগত সঙ্গে সঙ্গে ভেতরের পকেট থেকে চামড়ার থলি বের করে 500 ফ্রাঁর 3টে নোট টেবিলে রাখল। তারপর কঠিন স্বরে বলল,
দেরি না করে কোসেটকে নিয়ে আসুন। যান
কোসেট, নিচে এসো।
মাদামের সঙ্গে কোসেট নিচে এলো, তার নতুন পুতুলকে বুকে জাপটে ধরে। ভ্যালজন তার পুটলিটা খুলল, তার ভিতরে দামি পোশাক, মোজা, জুতো।
কোসেট, এগুলো সব তোমার, তাড়াতাড়ি পড়ে নাও, আমরা বেরোব।
কোসেটকে নিয়ে আগন্তুক বেরিয়ে যেতেই মাদাম তেনারদিয়ার তাড়াতাড়ি টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে 1500 ফ্রাঁ দেখে রেগে আগুন হয়ে বলল,
ব্যাস এইটুকুই? এতদিনের এত খরচপাতির বিনিময়ে এই কটা টাকা? কি যে করুণা, সত্যি তোমাকে নিয়ে পারা যায় না।
তুমি ঠিক বলেছ তো, এটা আমার মাথায় আসেনি। দাঁড়াও দেখছি।
স্ত্রীর কথায় তেনারদের টনক নড়ল। সত্যি তো বড় ভুল হয়ে গেছে। এক কথায় যে লোক 1500 ফ্রাঁ বের করে দিতে পারে তাকে আর একটু চাপ দিলে না জানি আরো কতবার করত। ইস, কি বোকামিটাই না হলো। কিন্তু এখনো সময় আছে, লোকটা মেয়েটাকে নিয়ে খুব বেশি দূর যেতে পারেনি এখনো। অন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে তাদের উদ্দেশ্যে দৌড়তে লাগলো তেনারদিয়ার। সেই সঙ্গে তার মাথায় ঘুরপাক খেতে লাগলো একটাই চিন্তা,
লোকটা আগে থেকেই মেয়েটার পোশাক নিয়ে এসেছিল, তাহলে কি ও মেয়েটাকে চেনে? কি এই অদ্ভুত লোকটা!
বেশ খানিকক্ষণ হেঁটে যাওয়ার পর তেনারদিয়ার একটা টিলার গায়ে তাদের বিশ্রাম নিতে দেখল। সে তাদের সামনে গিয়ে সরাসরি বলল,
মসিয়ে, এই নিন আপনার 1500 ফ্রাঁ, কোসেটকে আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি।
কেন?
মাফ করবেন, ওর মায়ের অনুমতি ছাড়া ওকে জার্তার সঙ্গে ছাড়তে পারবো না। আপনার কাছে কোনো চিঠি থাকলেও চলতো, তা যখন নেই তাহলে।
নবাগত তৎক্ষণাৎ তার ঝোলা থেকে একটা খাম বের করে দিল।
ভাগ্যিস মনে করালেন, এই নিন এটা একবার পড়ে দেখুন।
কি এটা?
মসিয়ে তেনারদিয়ার, কোসেটকে এই পত্রবাহকের হাতে তুলে দেবেন, উনি আপনার সব পাওনা মিটিয়ে দেবেন। ফাতিন, 25 মার্চ 1823।
আশা করি আপনার আর কোনো সন্দেহ নেই, হাতের লেখাটা চিনতে পারছেন তো?
অদ্ভুত, এই চিঠি যে জাল নয় তার প্রমাণ কি?
হাতে লেখা চিঠি এত নিখুঁত ভাবে জাল করা যায়? মসিয়ে,
চিঠি আসল হলেও ওই বাচ্চাটার জন্য আমাদের খরচ বাবদ এখনো অনেক টাকাই বাকি। মসিয়ে,
আপনি ভুল করছেন।
কি ভুল করছি?
পুরনো সমস্ত হিসেব মিলিয়ে আপনার পাওনা ছিল মোট 135 ফ্রাঁ। তার মধ্যে 100 ফ্রাঁ আপনাকে অগ্রিম দেওয়া হয়েছিল।
হ্যাঁ, কিন্তু
সেসব বাদ দিয়ে আপনার আসল পাওনা মাত্র 35 ফ্রাঁ।
মসিয়ে,
অথচ আপনাকে আমি 1500 ফ্রাঁ দিয়েছি, এরপরে আর কিছুই বাকি থাকে না।
না না, দেখুন, অন্তত আরো 1000 ফ্রাঁ দিতে হবে। হ্যাঁ, আরো 1000 ফ্রাঁ, না হলে ওকে আমি।
স্যার, ওটো
ওটো মানে
আমাদের যেতে হবে।
মসিয়ে,
পথ ছাড়ুন মসিয়ে তেনারদিয়ার, তা না হলে আপনাকেই পস্তাতে হবে।
এই কথা বলেই নিজের লাঠিটা উঁচিয়ে ধরল আগন্তুক। ভয়ে পিছিয়ে গেল তেনারদিয়ার। না, লোকটার সঙ্গে খালি হাতে এঁটে ওঠা যাবে না। কোসেটকে নিয়ে আবার হাঁটতে শুরু করল আগন্তুক। তাদের অবয়ব দিগন্ত রেখায় মিলিয়ে যাওয়া পর্যন্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল তেনারদিয়ার। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে হোটেলের পথ ধরল। সেদিনের মতো হার স্বীকার করলেও তেনারদিয়ারের মতো মানুষ সহজে হাল ছেড়ে দেয় না। আর পৃথিবীও এত সহজে কাউকে মুক্তি দেয় না। এদিকে যখন টিলা পেরিয়ে লোকটি আর ছোট্ট মেয়েটি এগিয়ে চলেছে অজানা ভবিষ্যতের দিকে, ওদিকে আরো দূরে কোথাও এক আইন রক্ষকের চোখ অবিশ্রান্তভাবে খুঁজে চলেছে এক আইন ভঙ্গকারীকে। এইভাবে একজন ধাবক আর দুজন পলাতককে এক চূড়ান্ত সংঘর্ষের দিকে ক্রমশই টেনে নিয়ে চলল নিয়তি।
কে, কি চাই?
গুড ইভিনিং ম্যাডাম, আমার নাম ইন্সপেক্টর জাভের, আপনার সঙ্গে একটু কথা ছিল।
ইন্সপেক্টর? কিন্তু কিন্তু স্যার আমি তো।
ভয় পাবেন না, আমি শুধু আপনার একজন ভাড়াটের সম্পর্কে দু একটা কথা জানতে চাই।
ও, কোন ভাড়াটে বলুন তো? মসিয়ে লেব্লঁ?
লেব্লঁ? লোকটা কি নতুন এসেছে এখানে?
হ্যাঁ স্যার, কমাস আগে যখন ঘরটা ভাড়া করলেন তখন তো বললেন প্যারিসে নতুন এসেছেন, সঙ্গে একটা বাচ্চা মেয়েও আছে। ওর মায়ের কথা জিজ্ঞেস করতে বললেন তিনি নাকি মারা গেছেন।
তাই নাকি? আচ্ছা আচ্ছা, ওদের বিষয়ে আর কি জানেন বলুন তো ম্যাডাম।
বেশি কিছু তো জানি না স্যার, কিন্তু ওই ভদ্রলোকের হাবভাব বেশ অদ্ভুত।
কিরকম?
আসলে মানে মসিয়ে লেব্লঁ কাজকর্ম কিছু করেন বলে তো মনে হয় না, এদিকে প্রত্যেক মাসে ভাড়া দিতে কখনো ভুল হয় না। সামনের রাস্তায় যে ভিখিরিটা বসে তাকে নিয়মিত ভিক্ষেও দেন রেখেছি। বুঝতেই পারছেন এসব দেখে আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আর কি। মানে
বলে যান, কোনো ভয় নেই।
তেমন কিছুই না, মাঝে মাঝেই উপরতলায় গিয়ে ওদের উপর একটু নজর রাখতাম আর কি। তা একদিন সেরকমই নজর রাখতে গিয়ে অবাক হয়ে গেলাম, দেখি কি লোকটা নিজের কোটের লাইনিং এর ভিতর থেকে একটা হাজার ফ্রাঁ নোট বার করেছে।
হাজার ফ্রাঁ? বলেন কি, ঠিক দেখেছিলেন তো?
দেখবো না, আমাকেই তো একবার একটা নোট ভাঙাতে দিয়েছিলেন। একবার যখন ঘর ফাঁকা ছিল তখন আমি ঢুকে কোটটা হাতড়ে দেখেছিলাম, কি দেখলাম জানেন?
কি?
লাইনিংটা শক্ত করে সেলাই করা, কিন্তু বেশ বোঝা যাচ্ছিল কোটের ভিতরে অনেকগুলো টাকার নোট ছাড়া চাবি, পেরেক আর নানা রকম লোহার জিনিস লুকানো আছে।
আচ্ছা, বাহ, তাহলে তো আর কোনো সন্দেহই রইল না।
কেন স্যার, কে ওই লোকটা?
ওই লোকটা খুব তাড়াতাড়ি ওর আসল পরিচয়টা জানতে পারবেন।
ও,
শুধু এইটুকু জেনে রাখুন, স্বয়ং নিয়তিকেও ফাঁকি দিলেও দিতে পারে, কিন্তু আমার হাত থেকে ওর নিস্তার নেই।
ঘরের একমাত্র বাতিটা নিভিয়ে দিয়ে প্রায় দম বন্ধ করে বসেছিল ভ্যালজন। একটু আগে নিচে নামতে গিয়ে সে টের পেয়েছে তার এতদিনের আশঙ্কা সত্যি হয়েছে। তার এই কয়েক মাসের শান্তির আশ্রয়ে অশুভ ছায়ার মতো এসে হাজির হয়েছে ইন্সপেক্টর জাভের স্বয়ং। আহ, বড় ক্লান্ত আর হতাশ বোধ করছিল ভ্যালজন। কোসেটকে নিয়ে প্যারিসের এক নির্জন পাড়ার একটা পরিত্যক্ত ভাড়া বাড়িতে উঠেছিল ভ্যালজন। দুজনে বেশ শান্তিতেই ছিল কিছুদিন। এই কয়েক মাসে সে কোসেটকে প্রাণ ঢেলে ভালোবাসা দিয়েছে, তাকে লেখাপড়া শিখিয়েছে, তার খেলার সঙ্গী হয়েছে। ছোট্ট কোসেটও জীবনে প্রথমবার ভালোবাসা পেয়ে নতুন চারা গাছের মতো সজীব হয়ে উঠেছে। ভ্যালজন কিন্তু কখনো অসাবধান হয়নি, রাতে ছাড়া কখনো সে রাস্তায় বেরোয়নি, পারতপক্ষে আশেপাশের লোকজনদের সঙ্গে আলাপ পরিচয় করতে যায়নি, শুধু উল্টো দিকের রাস্তায় বসা একজন গৃহহীন লোককে নিয়মিত ভিক্ষে দিত। কে ভেবেছিল তার ওই অভ্যেসটাই কালান্তক হয়ে দাঁড়াবে। সপ্তাহখানেক আগে সন্ধ্যেবেলায় ভিক্ষে দিতেই মুখ তুলে তাকিয়েছিল লোকটা। এক মুহূর্তের জন্য রাস্তার গ্যাসের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল তার মলিন মুখ।
কে কে তুমি?
আমাকে চিনতে পারলেন না মসিয়ে?
আমি
রোজ সন্ধে বেলাতেই তো আমাদের দেখা হয়, আপনার দয়ায় খেতে পাই, আমাকে চিনতে পারছেন না?
সরি সরি, আমারই ভুল।
আলো আধারিতে ভালো ঠাহর না করা গেলেও এক মুহূর্তের জন্য ভ্যালজঁর হৃৎপিণ্ডটা থেমে গিয়েছিল। ভিখিরির মুখটা হঠাৎ হুবু ইন্সপেক্টর জাভেরের মতো দেখালো কেন? তার পূর্ব জীবনের মৃত্যুদূত কি আবার ফিরে এসেছে? পরদিন বিকেলে ভিক্ষে দিতে গিয়ে ভালো করে ভিখিরিকে দেখে কিছুটা নিশ্চিন্ত হয়েছিল ভ্যালজঁর। ভেবেছিল অবচেতনের ভয় থেকেই হয়তো নিরীহ লোকটাকে জাভের বলে ভুল করেছে সে। কিন্তু না, ভুল সে করেনি। সেদিন যে ছদ্মবেশে জাভেরই ওখানে বসেছিল তাতে আর কোন সন্দেহ নেই। নিচের তলা থেকে যে চাপা স্বরে কথোপকথন শোনা যাচ্ছিল সেই স্বর তার অতি পরিচিত। জাভেরের গলা সে ঘুমের ঘরেও চিনতে পারবে। সঙ্গে সঙ্গে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে আলো নিভিয়ে বসে পড়ল ভ্যালজঁর। কোসেট এক মনে তার পুতুল নিয়ে খেলছিল। আচমকা ঘর অন্ধকার হয়ে যেতে সে অবাক হয়ে বলল,
কি হলো পাপা?
আস্তে আস্তে আস্তে, কিছুক্ষণ কোনো আওয়াজ করো না।
কেন, বাইরে কি আছে? ম্যাডাম টেনার দিয়ে কি আমাকে ধরে নিয়ে যেতে এসেছে?
না 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 না, ভয় পেও না ভয় পেও না, তোমাকে কেউ ধরতে আসেনি। আর এলেই বা কি, আমি থাকতে কেউ তোমাকে ধরে নিয়ে যেতে পারবে না।
তাহলে
তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন হয়তো সবটা। কোসেট কোসেট, সাবধান, একটু নড়াচড়া করো না।
সিঁড়িতে একজোড়া ভারী বুটের শব্দ পেতেই কাঠ হয়ে গেল ভ্যালজঁর। ছোট্ট কোসেটও বিপদের আভাস পেয়ে একেবারে চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ তাদের দরজার কাছে বুটের পায়চারির শব্দ শোনা গেল। অবশেষে যেন এক যুগ পর পায়ের শব্দটা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আরো কিছুক্ষণ দম বন্ধ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল ভ্যালজঁর। তারপর কোসেটকে বলল,
কোসেট, আমাদের যে সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে।
কেন পাপা?
আমরা একটা ভালো জায়গায় যাব।
ভালো জায়গা? এখানকার থেকেও ভালো?
এখানকার থেকে অনেক ভালো, কিন্তু দেরি করলে চলবে না। এসো এসো, আমি সাহায্য করছি, এসো।
ঘণ্টাখানিকের মধ্যেই দরকারি সমস্ত কিছু ঝোলায় ভরে অন্ধকার গলি আর অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে আবারও পাড়ি দিল দুজন। কেউ পিছু নিচ্ছে কিনা বুঝতে গলিপথে দ্রুত হাঁটতে হাঁটতে বারবার দিক বদলাচ্ছিল ভ্যালজঁর। ডান বা আবার ডান, যেন শহরটা একটা বিশাল গোলক ধাঁধা। হাঁটতে হাঁটতে কখন যে অনেকটা রাত হয়ে গিয়েছিল টের পায়নি। চার্চে 11টার ঘন্টা বাজতেই ভ্যালজঁর খেয়াল হল কখন যেন একটা পুলিশের থানার কাছাকাছি চলে এসেছে তারা। কোসেট ততক্ষণে তার কোলে গভীর ঘুমে অচেতন, ছোট্ট হাত দুটো ভ্যালজঁর গলায় জড়ানো। তাড়াতাড়ি একটা অন্ধকার গলির মুখে সরে গিয়ে সে দেখল অদূরে চারজন পুলিশ দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরে তাদেরই একজন হাত নেড়ে বাকিদের কিছু একটা নির্দেশ দিল। ল্যাম্পোস্টের আলোয় এবার তার মুখটা স্পষ্টই দেখা গেল। না, এবার আর সন্দেহের কোনো অবকাশই নেই।
ইন্সপেক্টর হিসাবে এখনো আমাকে ধাওয়া করা বন্ধ করনি তাহলে? ধরা আমি দিতেই পারতাম, কিন্তু এবারে যে আমি আর একা নই, নিজের জন্য না হোক আমার সন্তানের জন্য আমাকে পালাতেই হবে।
কোসেটকে আরো শক্ত করে বুকে চেপে অন্ধকার গলি ধরে দ্রুত এগিয়ে নদীর ধারে পৌঁছল সে। তারপর সেতু পেরিয়ে চলে গেল ওপারে। ইন্সপেক্টর আর তার সাঙ্গপাঙ্গদের কিছুটা দূরে ফেলে আসা গেছে, কিন্তু হাতে সময় কম। সেতু পার হওয়ার সময় সেখানকার রক্ষী তাদের দেখতে পেয়েছে। পুলিশরা সেতুর কাছাকাছি এলেই জানতে পারবে ভ্যালজন এই পথেই গিয়েছে। অন্য পারে অনেকগুলো গলিতে পুলিশের পাহারা বসানো। মরিয়া হয়ে পালাবার পথ খুঁজতে খুঁজতে ভ্যালজন দেখল তাদের সামনেই বিশাল একটা দেওয়াল।
এই দেওয়ালের ওপারে কি আছে কে জানে, এটা একবার টপকাতে পারলেই। কিন্তু কিভাবে? কোসেট কমিয়ে আছে, ওকে নিয়ে এত উঁচু দেওয়াল বেয়ে ওঠা।
ঠিক সেই সময় তার চোখে পড়ল ল্যাম্পপোস্টের গ্যাস বাতি নামানোর দড়িটা তখনও ঝুলছে। সঙ্গে সঙ্গে সেটা কেটে নিয়ে তার এক প্রান্ত কোসেটের কোমরে বেঁধে অন্য প্রান্তটা নিজের দাঁতে চেপে কোসেটকে মাটিতে নামিয়ে দিল। এতক্ষণে তার ঘুম ভেঙে গিয়ে সে ভয়ার্ত চোখে ভ্যালজনের দিকে তাকাল। ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করে থাকার ইশারা করল ভ্যালজন। তারপর বিড়ালের মতো নিখুঁত কায়দায় দেয়ালের ইঁটের খাঁজে খাঁজে পা দিয়ে অল্পক্ষণের মধ্যেই উপরে উঠে গেল। এরপর দড়িটা ধরে কোসেটকে টেনে তুলে পাশের একটা গাছের ডাল ধরে দুজনে নেমে গেল দেওয়ালের ওপারে। ঠিক তখনই দেওয়ালের ওপার থেকে শোনা গেল জেভিয়ারের ক্রুদ্ধ গলার আওয়াজ।
ব্যাপারটা কি? লোকটা কি হাওয়ায় মিলিয়ে গেল? তোমরা এতজন মিলে একটা লোককে ধরে রাখতে পারলে না, যার সঙ্গে আবার একটা বাচ্চা মেয়ে আছে? ও গড, স্বয়ং ঈশ্বরও কি আর আইনের পক্ষে, নীতি আর শৃঙ্খলার পক্ষে নেই? নাহলে প্রত্যেকবার ওই দাগি অপরাধী আমার হাত থেকে কি করে পালায়? শুধু তাই নয়, সবার অলক্ষ্যে একটা বাচ্চা মেয়েকে তার অভিভাবকদের কাছ থেকে চুরি করে নিয়ে এসে এই শহরে নিশ্চিন্তে বসবাস করছে, তবু লোকটার বিচার হচ্ছে না।
দেয়ালের কাছ থেকে সন্তর্পণে সরে এলো ভ্যালজন। দেখল তার একটা বিশাল নিস্তব্ধ বাগানের মধ্যে এসে পড়েছে। চারিদিকে জনমানুষের সারা শব্দ নেই। কাছে পিঠে কোনো বাড়ি ঘর আছে কিনা তাও অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না। হঠাৎ সেই নীরবতা ছিঁড়ে ভেসে এলো এক অদ্ভুত অশরীরী প্রার্থনার সুর। রাত যেন থমকে গেল সেই সুরের মূর্ছনায়। কোসেট চমকে উঠে বলল,
বাবা ওটা কিসের আওয়াজ, কারা কান করছে?
জানি না কোসেট, কাউকে তো দেখতেও পাচ্ছি না, কিন্তু শুনে চার্চের গান বলেই মনে হচ্ছে। এসো আমার কাছে এসে বসো।
কি তুমি কাঁপছো কেন?
খুব শীত করছে বাবা। আচ্ছা বাবা, ওরা কি এখনো আছে?
কারা কারা শোনা?
মাদাম কেনার দেয়াররা, ওরাই আমাদের পিছু নিয়েছিল, তাই না বাবা? আমার খুব ভয় করছে।
না 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 শোনা, ওরা আর আমাদের খুঁজে পাবে না। দাঁড়াও, আমার কোটটা তোমার গায়ে জড়িয়ে দি। এবারে ঠিক আছে তো?
হ্যাঁ বাবা।
আচ্ছা তুমি এখন এখানেই একটু শুয়ে থাকো, হ্যাঁ আমি এখনই ফিরে আসছি।
কোসেটকে রেখে ভ্যালজন পুরো চত্বরটা ঘুরে দেখতে লাগল। এই শীতের রাতে কোসেটের শরীর দুর্বল হয়ে রয়েছে, আজ রাতটুকু একটা মাথা গুঁজার ঠাঁই না পেলেই নয়। কিন্তু অনেক ঘুরেও কোথাও আশাপ্রদ কিছুই দেখতে পেল না ভ্যালজন। ততক্ষণে গান থেমে গিয়ে আবার নৈঃশব্দ নেমে এসেছে চারিদিকে। খুব সম্ভব তার একটা চার্চের আশেপাশে আছে, কিন্তু অন্ধকারে এর থেকে বেশি কিছু বোঝা সম্ভব নয়। নিরাশ হয়ে ভ্যালজন আবার কোসেটের কাছে ফিরে গেল। একটা পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে কোসেট। ভ্যালজন তার পাশে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। কতক্ষণ যে কেটে গেছে বলা যায় না। হঠাৎই একটা টুং টাং শব্দে চমকে উঠল ভ্যালজন। অন্ধকারটা একটু ফিকে হয়ে এসেছে। তার মধ্যে নজর করে দেখে তার মনে হল একটু দূরে বাগানের আরো ভিতরে একটা ছায়ামূর্তি নড়াচড়া করছে, আর সে নড়লেই একটা ঘন্টা বাজছে। তাহলে কি সেই জায়গাটার পাহারাদার? ভ্যালজন ভয় পেয়ে ঘুমন্ত কোসেটকে কোলে তুলে পালাতে উদ্যত হল, কিন্তু আরো একবার ঘন্টা বাজতেই থমকে গেল।
ঘন্টার আওয়াজটা কেমন যেন অদ্ভুত, গলায় ঘন্টা বাঁধা পোষা জন্তুর হাঁটলে যেরকম ভাবে বাজে অনেকটা সেই রকম।
একটু ইতস্তত করে আওয়াজটা লক্ষ্য করে কয়েক পা এগিয়ে গেল ভ্যালজন। এতক্ষণে সে বুঝতে পারল বিশাল বাগানে একটা তরমুজের ক্ষেত রয়েছে। ছায়ামূর্তিটা সেই তরমুজের ক্ষেতে ঘুরে ঘুরে খুব সম্ভবত বীজ ছড়াচ্ছে। তারই পায়ে বাঁধা ঘন্টা থেকে টুং টাং শব্দটা হচ্ছে। ভ্যালজনের ভয়টা তখনও না কাটলেও এটুকু বুঝতে পারল যে লোকটা আর যেই হোক না কেন পাহারাদার নয়। এদিকে কোসেটের ঘুমে অচেতন শরীরটা হিম শীতল হয়ে রয়েছে। এখনই একটা মাথা গোঁজার আশ্রয় পাওয়া না গেলে মেয়েটা গুরুতর অসুখে পড়তে পারে। এই ভেবে শেষমেশ ভ্যালজন কোসেটকে তার কোটে মুড়ে শুইয়ে রেখে অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো। লোকটার কাছে গিয়ে বলল,
এই শুনছেন?
কে কে এত রাতে কি চাই?
আমি একজন পথিক, বড় বিপদে পড়েছি। এদিকে রাতে থাকার কোনো জায়গা পাচ্ছি না। আপনি কি আমাকে এক রাতের আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেন?
রাতের আশ্রয়?
না না, বিনামূল্যে থাকবো না। এই যে এই যে এই দেখুন, আমার কাছে 100 ফ্রাঁ আছে, এর বিনিময়ে যদি একটা রাত।
না না, দাঁড়ান দাঁড়ান, আপনার গলার স্বরটা এত চেনা চেনা লাগছে কেন? এই অন্ধকারে ভালো করে কিছু কি মসিয়ে মেটালিন, আপনি এখানে?
মেটালিন? এই নামটা জানলে কি করে? কে তুমি?
কে, চিনতে পারছেন না মসিয়ে? আপনি যে আমার প্রাণ বাঁচিয়েছিলেন একদিন।
অবাক বিস্ময়ে লোকটার দিকে তাকিয়ে রইল ভ্যালজন। আধো অন্ধকারে প্রথমে তাকে চিনতে পারিনি, কিন্তু এবারে তার মুখটা মনে পড়ে গেল। ভেসে উঠল বহুকাল আগের যেন পূর্বজন্মের এক স্মৃতি, একটা ঘোড়ার গাড়ির তলায় চাপা পড়া হতভাগ্য লোককে একা হাতে উদ্ধার করেছিল মেয়র পিয়া মেদেলেন। তার নামটা আবছাভাবে ভেসে এলো মনের অতল থেকে।
ঠিক ধরেছেন মশাই, কিন্তু আপনি এখানে এই অবস্থায়?
বলছি বলছি, কিন্তু তার আগে বলো তো, এটা ঠিক কোন জায়গা, আর তোমার পায়ে এই ঘন্টাটাই বা বাঁধা কেন?
ওইটা আসলে কি জানেন, এটা একটা সাবধান সংকেত। এখানে একমাত্র আমি পুরুষ মানুষ কি না? ঘন্টার আওয়াজ শুনে মহিলারা বুঝতে পারেন আমি বাগানে কাজ করছি, তাই আমাকে এড়িয়ে চলতে পারেন আর কি।
শুধু মহিলারা থাকেন কেন?
বুঝলেন না মশিয়ে, এটা হলো পেটেট পিকপাসের কনভেন্ট। এখানে সবাই যাদের দেখছেন তারা সব সন্ন্যাসিনী। আমি কনভেন্টের বাগানে মালির কাজ করি, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো সমস্যায় পড়েছেন। সত্যি করে বলুন তো কি হয়েছে আপনার?
আমি সত্যি সমস্যায় পড়েছি ফসল। একদিন আমি তোমার উপকার করেছিলাম, সেটা যখন মনে রেখেছ তখন আজ তোমার কাছে তার দাবিতেই একটু একটু সাহায্য চাইতে পারি।
এ আপনি কি বলছেন মসি? আপনি শুধু আদেশ করুন, আমি জীবন দিয়ে হলো আপনার আদেশ পালন করব।
তুমি কি এখানে কি তোমার থাকার ঘর আছে?
আগে হ্যাঁ, কনভেন্টের একটা দিকের কিছু অংশ ভেঙে পড়েছে, ওইদিকে একটা ছোট বাড়িতে আমি থাকি। বাড়িতে তিনটে ঘর আছে আমার।
তোমার বাড়িতে আমাকে আজকের মতো আশ্রয় দিতে পারবে?
কি বলছেন মৌসি, এ তো আমার সৌভাগ্য।
তবে আমার দুটো শর্ত আছে।
কি শর্ত?
প্রথমত, তুমি এখানে কাউকে আমার পরিচয় দেবে না।
বেশ।
আর দ্বিতীয়ত, আমার বর্তমান অবস্থা সম্পর্কে তুমি নিজেও কিছু জানতে চাইবে না।
না না না, আমি জানতে চাইব না। বেশ, আপনি যখন বলছেন তাই হবে।
বেশ বেশ, এবার এদিকে এসো। আমার সঙ্গে একটা বাচ্চা মেয়ে আছে, আমার চেয়েও ওরই তোমার সাহায্যের বেশি প্রয়োজন। একটা বিছানা আর একটু আগুন না পেলে মেয়েটা আমার মরেই যাবে।
চলুন চলুন মশাই, চলুন।
কনভেন্টের উঁচু দেয়ালের ভেতর সময় অন্যরকমভাবে বয়ে যায়। সেখানে দিনের শুরু হয় চ্যাপেলের ঘণ্টার ধ্বনি দিয়ে, শেষ হয় প্রার্থনায়। বছর পাঁচেক যে কোথা দিয়ে চলে গেল কে জানে। জঁ ভ্যাল জঁ এখন আর পলাতক আসামি নয় শহরের মেয়রও। সে এখানে ফসলেভোর ভাই এবং কনভেন্টেরই আরেক মালি। কনভেন্টে আশ্রয় নেওয়ার পর ফসলেভোর সুনামি ভ্যালজঁ আর কুসেটকে এখানে জায়গা পেতে সাহায্য করেছিল, কিন্তু আজ আর ফসলেভো বেঁচে নেই। তার জায়গায় বাগানের রক্ষণাবেক্ষণ করে তারই ভাইয়ের পরিচয়ে নতুন জীবন পাওয়া ভ্যালজঁ। এককালের অনাথ আর অত্যাচারিত শিশু কুসেট পিতৃস্নেহ আর কনভেন্টের শিক্ষায় লালিত হয়ে ধীরে ধীরে এক বুদ্ধিদীপ্ত কিশোরী হয়ে উঠেছে। ভ্যালজঁর কাছে এই কনভেন্ট শান্তি আর সুরক্ষার আশ্রয় হলেও কিশোরী কুসেটের মন পড়ে থাকে চার দেওয়ালের বাইরের না চেনা জগৎটার দিকে।
পাপা, একটা কথা জিজ্ঞেস করব?
এই প্রশ্নটা শুনলেই চিন্তা হয় আজকাল। বলো কি জিজ্ঞাসা করবে।
কনভেন্টের দেওয়ালের ওপারে কি আছে? ছোটবেলা থেকে তো আজ পর্যন্ত কখনো এই চত্বরের বাইরেই বেরোলাম না, তাই বড্ড জানতে ইচ্ছে করে।
আর যাই থাকুক না কেন, শান্তি নেই, নিরাপত্তা নেই।
কিন্তু কিন্তু জীবন মানে কি শুধুই শান্তি আর নিরাপত্তা? তার বাইরে কি কিছুই নেই? স্কুলে যখন পড়াশুনো করি তখন তো মনে হয় বাইরের জগতে অনেক কিছু দেখার মতো জানার মতো আছে।
তা আছে, তবে সেই সব দেখতে বা জানতে চাওয়ার ঝুঁকি অনেক।
কিন্তু কিন্তু তুমি বলো, ঝুঁকি না নিলে কি বাঁচা যায়?
ভ্যালজঁর চোখে মুহূর্তের জন্য ফিরে আসে পুরনো দুঃস্বপ্ন, কারাগার, শিকল, আদালত,
এক নাছোড় ইন্সপেক্টরের পিছনে আমার দুঃস্বপ্ন। কয়েক মুহূর্ত চুপ করে থাকে সে।
কোসেটের কিশোর চোখ দুটো এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। পৃথিবীটা যে তার অভাগী মাকে কি নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিল তা তো সে জানে না। এতগুলো বছর পর ভ্যালরয় ব্যথা কি করে বোঝাবে যে বাইরের জগতে জোভেয়ারের মতো মানুষেরা হায়নার মতো তাদের পিছনে ধাওয়া করে যায় অক্লান্তভাবে সারা জীবন ধরে। তাকে চুপ করে থাকতে দেখে কোসেট আবার বলে,
পাপা, এই চার দেওয়ালের ভেতরে আমার তো নতুন কিছুই পাওয়ার নেই। আমি বইয়ে পড়েছি, বাইরের পৃথিবীতে কত কিছু আছে, নদী, পাহাড়, শহর, আলো, কত রকম মানুষ, সবাই স্বাধীনভাবে বাঁচে, যার সঙ্গে যেমন খুশি মেলামেশা করে, বন্ধুত্ব পাতায়। আর আর আমি এই কনভেন্টে তো দিন রাত শুধু প্রার্থনা করতে হয়, নিয়ম মানতে হয়। আমি কি কখনো নিজের চোখে পৃথিবীটা দেখবো না পাপা? আমি কি কোনোদিনও স্বাধীনভাবে বাঁচতে পারবো না?
সেই পৃথিবীর সবটা সুন্দর নয় কোসেট।
সবটা সুন্দর না হোক, তাই বলে সবটাই কি আর অন্ধকার?
সবটা নয়।
তাহলে তাহলে আমাকে কেন শুধু অন্ধকারটাই দেখাচ্ছ?
অন্ধকার এই কনভেন্টের মতো পবিত্র জায়গায় অন্ধকারের কোন স্থান নেই মা। এখানে তোমার ভবিষ্যৎ যতটা নিশ্চিত আর সুরক্ষিত, ততটা বাইরে কখনোই।
এই নিশ্চিত সুরক্ষিত ভবিষ্যতে যদি আমার দম বন্ধ হয়ে আসে?
কোসেট, এসব তুই কি বলছ? কে
ঠিকই বলছি, ভবিষ্যতের ভয়ে আমার জীবনটা এই সাদা কালো পোশাকে এই যন্ত্রের মতো নিয়ম মেনে কি কেটে যাবে? তুমি আমাকে বিপদের হাত থেকে বাঁচাতে চাও তা আমি বুঝি, কিন্তু আমি যদি এই কনভেন্টের ঘেরাটোপের বাইরে গিয়ে ভয়ের মুখোমুখি দাঁড়াতেই না শিখি, তবে আর পড়াশোনা করার মানে কি? সব বইয়েই তো সাহসী হওয়ার কথা লেখা থাকে। স্বয়ং ঈশ্বরের পুত্র যীশুও তো সাহসী ছিলেন, যোদ্ধা ছিলেন, তাই না? তাহলে আমি কেন ভয় ভয় থাকবো?
তোমার মনে ভয় না থাকলেও আমার যে বড় ভয় করে। কনভেন্টের বাইরে এত কষ্ট, এত যন্ত্রণা, যে সেসবের হাত থেকে তোমাকে কি করে যে আগলে রাখবো।
আগলে রাখতে হবে না বাবা, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে।
ভায়োজন আর কিছু বলল না, শুধু মনে মনে তাদের জীবনের আগামী অধ্যায়ের জন্য প্রস্তুত হতে শুরু করল। কয়েকদিনের মধ্যে কনভেন্টের দরজা খুলে আরো বড় পৃথিবীর পথে বেরিয়ে এলো জীবনের নানাবিধ আঘাতে জর্জরিত এক প্রৌঢ় আর অজানা ভবিষ্যতের স্বপ্নে বিভোর এক কিশোরী। নির্জন কনভেন্টের বাগান, ঘণ্টার শব্দ, প্রার্থনার গুঞ্জন সব পিছনে পড়ে রইল।
মাঝে মাঝে তোমার হাবভাব আমি বুঝতেই পারি না পাপা। এতদিন ধরে আমরা লাক্সেমবার্গ গার্ডেনে বেড়াতে আসি, কি চমৎকার সময় কাটে, হঠাৎ করে তোমার কি থেকে এত ভয় ধরলো বলতো?
ভয় তো এমনি এমনি ধরেনি মা, কারণ আছে।
কারণটা কি শুনি না একটু।
কদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমাদের উপর নজর রাখছে।
নজর রাখছে? খামখা নজর রাখতে যাবে কেন?
তা যদি জানতাম তাহলে তো ভয়ের কোনো কারণ থাকতো না। আগে হলে তাও একরকম ছিল, কিন্তু তুমি এখন বড় হয়ে গেছো, আমার থেকে তোমার বিপদ অনেক বেশি।
এই তোমার এক দোষ বাবা, অকারণে চিন্তা করো সবসময়। এতগুলো বছর ধরে দেখে আসছি সারাক্ষণ তুমি ভয় ভয় থাকো, যেন কেউ তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য পেছনে লেগে আছে। কই, এই বাগানে তেমন ভয়ঙ্কর বিপজ্জনক কাউকে তো দেখতেই পাচ্ছি না।
চেহারা থেকে তো সবকিছু বোঝা যায় না মা। কদিন ধরে দেখছি একটা অল্প বয়সী ছেলে আমাদের পেছন পিছন হাঁটে, এক দৃষ্টি আমাদের দিকে তাকিয়ে থাকে। পরশুদিন আমি একা এলাম, তখন দেখলাম আমার দিকে একবার তাকিয়েই হনহনিয়ে উল্টো দিকে চলে গেল। আগের সপ্তাহে তুমি রুমালটা হারিয়ে ফেলেছিলে, মনে আছে? সেদিন ফেরার আগে দেখেছিলাম ছেলেটা আমাদের বেঞ্চের কাছে গিয়ে ঝুঁকে পড়ে কি যেন একটা দেখছে, কি জানে রুমালটা ওই সরিয়ে ফেলেছিল কিনা।
ও, এই ব্যাপার, সত্যি তুমি পারো বটে।
তোমার কাছে বিষয়টা হালকা মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু পৃথিবীতে অসৎ মানুষ, বিশেষ করে অসৎ পুরুষের অভাব নেই। একদিন একদিন তোমার মাও তো এইভাবেই।
কথাটা বলেই থমকে গেল ব্যালট্রো। কনভেন্টে সুরক্ষিত দেয়াল ছেড়ে বেরিয়ে আসার পর আরো কয়েক বছর কেটে গেছে। কোসেট এখন সদ্য যুবতী, কিন্তু আজও তাকে তার আর নিজের অতীতের অন্ধকারের কথা বলে উঠতে পারেনি ব্যালট্রো। বলতে পারেনি জুভেরের জেদ কিংবা ফতিনের করুণ পরিণতির কথা। আজ হঠাৎ সে পুরনো ভয়টা আবার জেগে উঠল কেন, কে জানে। কোসেট অবাক হলেও সে আর কোনো কথা বলল না। দুজনে বাড়ির পথ ধরল, কেউই টের পেল না যে দূর থেকে তাদের অনুসরণ করছে আরো এক ব্যক্তি। দুজনে বাড়িতে ঢুকে যাওয়ার বেশ কিছুক্ষণ পর তাদের বাড়ির দরজায় এসে হাজির হল সে। ডোম্যান তাকে দেখে বলল,
গুড ইভিনিং মসিয়ে।
গুড ইভিনিং। আচ্ছা, এটা কি মসিয়ে লেব্লাঁর বাড়ি?
লেব্লাঁ?
হ্যাঁ
না মসিয়ে, এই নামে তো এখানে কেউ থাকে না।
তাই এখানে তাহলে কারা থাকেন?
আপনার পরিচয়টা কি জানা যেতে পারে? আর এখানে ঠিক কার সঙ্গে দরকার সেটা যদি বলেন তাহলে আমি
আমি না না আমাকে আমাকে ওনারা চিনবেন না। আমি আসি, আমি আসি।
ভ্যালজন সুষ্ঠেন্দ্রও ভুল করেনি। গত কয়েক মাস ধরে লাক্সেমবার্গ গার্ডেনে সত্যি তাদের অনুসরণ করছিল এক যুবক, তার নাম মারিয়াস পোমাসি। সে আইনের ছাত্র, লেখালেখি করে সামান্য রোজগার করে কোনো মতে একার সংসার চালায়। কিন্তু তার পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত আর ধনী। তার মাতামহ অর্থাৎ দাদামশাই মসিও শিল নমহ ফরাসি বিপ্লবের আগে যে রাজতন্ত্র কায়েম ছিল তাতে বিশ্বাস রাখতেন। কিন্তু মারিয়াসের বাবা মসিও পোমাসি ছিলেন নেপোলিয়নের অনুগত এক সৈনিক। ছোটবেলা থেকে জিল নমহ কাছে মানুষ হলেও তার দাদামশাইয়ের কড়া মেজাজ আর শাসনের ফলে তার প্রতি মারিয়াসের কোনো আত্মিক টান ছিল না। তরুণ বয়সে তার মৃত বাবার বীরত্বের কথা জানতে পেরে সে তার বিলাসবহুল জীবন আর দাদামশাইয়ের ছত্রছায়া পিছনে ফেলে চলে আসে তারিসের দরিদ্র পাড়ায়। সেখানে প্রথম কিছুদিন চরমপন্থী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লেও ধীরে ধীরে এক সাদামাটা শান্তিপূর্ণ জীবনযাত্রা তৈরি করে নিয়েছিল মারিয়াস। তার জীবনে কাজ, পড়াশুনো আর দু একজন বন্ধুর সঙ্গ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু একদিন লাক্সেমবার্গ গার্ডেনে বেড়াতে গিয়ে সবকিছু ওলট পালট হয়ে গেল।
অনেকদিন এখানে আসা হয়নি, কিন্তু বাগানটা সত্যিই খুব সুন্দর। না, অন্তত স্বাস্থ্য রক্ষার জন্যেও মাঝে মধ্যে এইদিকে। আরে, ওই বেঞ্চে ওটাকে।
বাগানে আনমনে হাঁটতে হাঁটতে থমকে গিয়েছিল মারিয়াস। সামনেই একটা বেঞ্চে বসে বই পড়ছিল এক তরুণী, আর তার পাশে বসেছিল সাদা চুলের এক প্রৌঢ় ভদ্রলোক। বই পড়তে পড়তে হঠাৎ চোখ তুলে আনমনেই মারিয়াসের দিকে তাকিয়েছিল মেয়েটি। সেই সহজ চোখের চাহনি এক নিমেষে মারিয়াসের চেনা জগৎটা পাল্টে দিয়েছিল।
ডিয়ার গড, এমন সৌন্দর্য, এমন চোখের দৃষ্টি, কি মানুষের হয়! আই থিঙ্ক শি ইজ অ্যান এঞ্জেল।
সেদিনের পর থেকে মারিয়াস যেন এক সুখ স্বপ্নে আচ্ছন্ন হয়ে পড়েছিল। প্রতিদিন লাক্সেমবার্গ গার্ডেনে গিয়ে সে অধীর আগ্রহে অপেক্ষা করত সেই মেয়েটির জন্য। যেদিন সে আসত না, সেদিন রাতে মারিয়াসের ঘুম হতো না। প্রথম প্রথম মেয়েটি তাকে লক্ষ্য করেনি, কিন্তু কিছুদিন পর সেও তার উপস্থিতি টের পেয়েছিল। চোখের ইশারায় সেও বুঝিয়ে দিয়েছিল যে তার প্রতি সে উদাসীন নয়। মেয়েটির কাছ থেকে নীরব সাড়া পেয়ে মারিয়াসের মন আনন্দে নিচে উঠেছিল। মেয়েটির বাবার উপস্থিতির কারণে সে সাহস করে কখনো তাদের সঙ্গে কথা বলতে পারেনি, কিন্তু প্রতিদিন মেয়েটির সঙ্গে দৃষ্টি বিনিময় করে তার মনের ভাব ব্যক্ত করবার চেষ্টা করেছে বারবার। কিন্তু এই নতুন প্রেমের ঘোরে সে বুঝতেও পারেনি মেয়েটির বাবাও তাকে লক্ষ্য করেছেন আর তার আচরণে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছেন। যদি বুঝত তাহলে হয়তো সেদিন বাগান থেকে তাদের অনুসরণ করে তাদের বাড়ি অবধি পৌঁছে যেত না। তারপর যখন এক সপ্তাহ মেয়েটি বাগানে বেড়াতে এলো না, তখন আশঙ্কায় তার বুকটা ধড়ফড় করে উঠল। খানিকি তস্তত করবার পর সে আবার তাদের বাড়ির দরজায় গিয়ে ডোরম্যানকে তাদের কথা জিজ্ঞেস করল, কিন্তু সে যা উত্তর দিল তাতে মারিয়াসের মাথায় যেন বাজ ভেঙে পড়ল।
ওরা তো আর এখানে থাকেন না।
থাকেন না? সে কি, আমি আমি যে গত সপ্তাহেই,
হ্যাঁ, আপনার আসার কথা মসিয়াকে বলেছিলাম, তার পরে পরেই তো ওরা চলে গেলেন।
ও গড, ও গড, অসাবধানে কি করলাম আমি! ওই ভদ্রলোক নিশ্চয়ই মেয়ের সুরক্ষার কথা ভেবেই, ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, বলছি ওই ভদ্রলোক আর তার মেয়ে কোথায় গেছেন সেটা জানেন কি?
না মসিয়া, কোনো ঠিকানা তারা রেখে যাননি।
আইসি, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
বসন্ত পেরিয়ে গ্রীষ্ম এল, তারপর এলো হেমন্ত। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও সেই মেয়েটি আর তার বাবাকে পেল না মারিয়াস। তার জীবনের ক্ষণ বসন্তের রঙিন ছোঁয়া এক ধূসর আস্তরণে ঢেকে গেল। হতাশ বিষণ্ন মনে আবার নিজের এক কামরার সংসারের মধ্যে নিজেকে গুটিয়ে নিল মারিয়াস। লাক্সেমবার্গ গার্ডেনের সঙ্গে তার পাড়াটার আকাশ পাতাল তফাৎ। শহরের এই অংশে কোনো সৌন্দর্য নেই। রাস্তায় ছেঁড়া পোশাক পরা ছেলেমেয়েরা কাজ খুঁজে বা খাবার। দেশলাই বাক্সের মতো এক একটা ঘরে চার পাঁচজন মিলে ঘেঁষাঘেঁষি করে থাকতে বাধ্য হয়। মারিয়াসের পাশের কামরায় তেমনই এক পরিবার বাস করে। তাদের দিন চলে শহরের ধনী পরিবারদের সাহায্য আদায় করে। দেওয়ালের একটা ফুটো দিয়ে মাঝে মধ্যেই তাদের কার্যকলাপ দেখতে পায় মারিয়াস। একদিন সকালে পাশের ঘর থেকে অচেনা গলার আওয়াজ শুনতে পেয়ে আনমনেই দেওয়ালের ছিদ্র দিয়ে ওদের ঘরে উঁকি দিয়েছিল মারিয়াস। পর মুহূর্তেই বিস্ময় আর আনন্দে থমকে গেল সে।
মার্সিফুল হেভেন, এ তো সেই মেয়েটি, তার বাবা! কিন্তু কিন্তু এরকম একটা পাড়ায় এরা দুজন কি করছেন? আমি আমি ঠিক দেখছি তো?
দেয়ালের ছিদ্রে চোখ লাগিয়ে আরো একবার ভালো করে দেখল মারিয়াস। না, কোনো ভুল নেই, ওই মেয়েটি তো তার লাক্সেমবার্গ গার্ডেনের প্রেমিকা। কৌতূহলী হয়ে তাদের কথোপকথন কান পেতে শোনার পর ব্যাপারটা কিছুটা বোধগম্য হল তার। ওই ভদ্রলোকটি এই পরিবারের দুর্দশা দেখে সাহায্য করতে এসেছেন। শহরের অনেক সচ্ছল মানুষই দরিদ্র পল্লীতে সেখানকার লোকেদের সাহায্য করে যান, সেটা নতুন কিছু নয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, এই পরিবারের কর্তা ভদ্রলোককে অম্লান বদনে মিথ্যে বলে যাচ্ছিল।
কি আর বলবো আপনাকে মসিয়ে ফসে লেব,
কি জানেন, এই পোড়া শহরে একটা থিয়েটারে কাজ ধরে রাখার কি জো আছে? দেখুন না, আজ কতদিন হয়ে গেল, একটা মরা সৈনিকের চরিত্রের পার্টও পেলাম না। এদিকে আমি অভিনেতা, থিয়েটার ছাড়া অন্য কোনো কাজ তো শিখিও নি। বাড়িতে স্ত্রী, দুটো অবিবাহিতা মেয়ে, কি যে করি।
চিন্তা করবেন না মশে, আমি যথাসাধ্য সাহায্য করব আপনাকে। আপাতত এই 5 ফ্রাং রাখুন।
অশেষ ধন্যবাদ আপনাকে মাসি।
আমি বিকেলে এসে আপনাকে আগামী কয়েক মাসের বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে যাব। আর কোনো সাহায্য লাগলে বলতে দ্বিধা করবেন না।
না না, নিশ্চয়ই নিশ্চয়ই।
সাবাতুম, এটা না জোন্দ্রেত? তবে হঠাৎ নিজেকে ফ্যাবাতুম বলে পরিচয় কেন দিচ্ছে? আর উনি আবার অভিনেতা হলেন কবে? ওই ভদ্রলোককে ভালো মানুষ পেয়ে ভালোই ঠকাচ্ছেন মনে হচ্ছে। কি যেন নামটা বললেন ওর, মসিয়ে ফসেলেভঁ। আর ওর মেয়েটির নাম তার মানে মাদমোজেল ফসেলেভঁ। যাক, কিছু তো জানা গেল এতদিনে, এবার হয়তো ওদের আবার খুঁজে পাব।
এসব ভাবতে ভাবতে মারিয়াস দেখল ফসেলেভঁ তার মেয়েকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের দুজনকে অনুসরণ করবার জন্য সে নিজেও উঠতে যাচ্ছিল, কিন্তু দেয়ালের ছিদ্র দিয়ে হঠাৎ রঞ্জিতের মুখটা দেখে তার বুকের ভিতরটা ধক করে উঠল। লোকটার ঠোঁটে ওরকম শয়তানি হাসি খেলা করছে কেন? এদিকে ঠিক তখনই মাদাম রঞ্জিত ঘরে ঢুকল। তার স্বামীর মুখের দিকে তাকিয়ে সে একটু থমকে গিয়ে বলল,
কি ব্যাপার বলো তো, সাত সকালে এত আনন্দ কিসের?
হবে না আনন্দ, ভেবেছিলাম কোন সাধারণ মুরগি আসবে জবাই হতে, কিন্তু এসে হাজির হল সোনার ডিম পাড়া হাঁস।
মানে কি হেয়ালি করছো, কে এসেছিল?
সে হতচ্ছাড়ি কোসেটকে মনে আছে?
কি কোসেট? কোসেট এসেছিল এই বাড়িতে?
শুধু সেই নয়, তার বাপও এসেছিল। হ্যাঁ, দয়ার শরীর কিনা, তাই গরিবের উপকার করবার জন্য প্রাণটা একেবারে আকুলি বিকুলি করছিল তার। আমাদের ব্যবসা লাটে উঠল, প্যারিসের সবচেয়ে ইঁদো পাড়ায় এসে উঠতে হল, আর ওই লোকটাকে দেখো কিরকম রাজার হালে ঘুরে বেড়াচ্ছে।
ওরা তোমাকে চিনতে পারেনি?
না, এতগুলো বছর পর না চেনাই স্বাভাবিক। ওদের কাছে আমি কর্মহীন অভাগা অভিনেতা ফ্যাবতু। এবার দেখবে আমার অভিনয়ের দৌড় কত।
ঠিক কি মতলব করছো বলতো?
লোকটা আজ বিকেলে আরো টাকা নিয়ে আসবে।
আরো?
তার আগে ওর বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা করে রাখতে হবে, বুঝলে? এতদিন ধরে কাগজ পড়ে আর পুলিশের রেকর্ড দেখে ফসে লেবর অতীতের সব খবর জোগাড় করে রেখেছি আমি। লোকটা নিশ্চয়ই চাইবে না সেসব পুরনো মরা আবার কেউ কবর খুঁড়ে বের করুক। বেশি নয়, 1-2 লাখ ফ্রাঁ পেলেই আমি মুখটা বন্ধ করে ফেলব, অন্তত কিছুদিনের জন্য। কি তাকিয়েছো কেন, বুঝেছো?
বুঝেছি।
এই কথাবার্তার অনেক কিছু বুঝতে পারছিল না মারিয়াস। সে তো এও জানে না যে তার প্রতিবেশী রন্দ্রেত নয়, তারা আসলে মুসিয়ে আর মাদাম তেনারদিয়ার। রন্দ্রেতের হাসি শুনে অজানা আতঙ্কে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। যেভাবেই হোক এই লোকটা মুসিয়ে ফসেলেভঁকে চেনে এবং গভীরভাবে অপছন্দ করে। বিকেলে যখন তিনি টাকা নিয়ে ওর কাছে আসবেন তখন তার কোন রকম অনিষ্ট সে করবেই। আর ফসেলেভঁর মেয়েটি কি যেন নাম বলল, রঞ্জিত?
কোসেট। মুসিয়ে ফসেলেভঁ যদি বিপদে পড়েন তাহলে ওর কি হবে? না 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 না, এক্ষুনি কিছু একটা করা দরকার।
আর দেরি না করে গায়ে কোট চাপিয়ে বেরিয়ে পড়ল মারিয়াস। রাস্তায় নেমে প্রথমেই তার চোখে পড়ল
পাড়ার কতগুলো কুখ্যাত গুন্ডা তাদের বাড়িটার দিকে এগোচ্ছে। ওদের সঙ্গে যে রঞ্জিতের পরিচয় আছে তা তো সে আগেই জানত। আর দ্বিরুক্তি না করে সে থানায় গিয়ে ঢুকল। পুলিশ ইন্সপেক্টরকে বিপদের কথা জানাতে তার ভুরু কুঁচকে গেল।
এক মিনিট, আপনার পরিচয়টা কি?
আগে মারিয়াস পোমেসি, আমি ওই বিল্ডিংয়েই একটা ফ্ল্যাটে থাকি।
আর আপনার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী কিছু একটা গন্ডগোল পাকাতে চলেছে বলে আপনার ধারণা, তাই তো?
হ্যাঁ স্যার, যে ভদ্রলোক ওকে অর্থ সাহায্য করতে এসেছিলেন তিনি চলে যাওয়ার পরই মসিয়ে জঁদ্রেত তাঁর স্ত্রীকে বলেন বিকেলে ওর বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা করবেন। এদিকে ওই ভদ্রলোক তো আরও টাকা নিয়ে ওর সঙ্গে দেখা করতে যাবেন, তখন যদি উনি কোনো অনিষ্ট করেন।
কি ধরনের অনিষ্ট করতে পারেন বলে আপনার মনে হয়?
আমি মানে সঠিক তো বলতে পারবো না স্যার, কিন্তু মসিয়ে জঁদ্রেতের কথা শুনে মনে হল ওই ভদ্রলোকের ওপরে কোনো কারণে ওর রাগ আছে, কোনোভাবে একটা প্রতিশোধ নিতে চান।
ইন্টারেস্টিং, তাই অন্য ভদ্রলোকটির নাম জানতে পেরেছেন কি? আর তার সঙ্গে একটা মেয়ে ছিল বললেন না
আগে? হ্যাঁ, জঁদ্রেতের মুখ থেকে শুনলাম ওই ভদ্রলোকের নাম ফসেলেভ আর মেয়েটির নাম কুসেট।
কুসেট? আচ্ছা ঠিক আছে মসিয়ে পোমেসি, আমি একবার বিকেলের দিকটা ওখানে ঘুরে আসব।
বেশ,
যদি দেখি কোনো গোলমালের আশঙ্কা আছে তাহলে সেই মতোই ব্যবস্থা নেওয়া যাবে।
থ্যাংক ইউ।
আপনিও যদি কিছু দেখেন আপনার ঘরের জানলা দিয়ে সংকেত দেবেন।
অনেক ধন্যবাদ আপনাকে ইন্সপেক্টর
জাভের।
জাভের,
আমার নাম ইন্সপেক্টর জাভের।
ঘরে ফিরে দেওয়ালের ছিদ্র দিয়ে আর একবার নজর করে আরো উদ্বিগ্ন হয়ে উঠল মারিয়াস। রন্ধ্রের ফায়ারপ্লেসে গন গন করে আগুন জ্বলছে। সে আগুনের মধ্যে রাখা আছে একটা লোহার ছেনি, আগুনের তাতে সেটা লাল হয়ে আছে। আর ঘরে দুটো চেয়ার পেতে নির্বিকার মুখে চুরুট টানছে রন্ধ্রের।
জঁদ্রেতদের মতো গরিব মানুষ এমন গনগনে আগুন জ্বালিয়েছে, আর ওই ছেনিটা সেই আগুনে সেঁকছে, ব্যাপারটা কি?
বেশিক্ষণ অপেক্ষা করতে হল না অবশ্য। একটু পরেই মসিয়ে ফসেলেভ ঘরে এসে ঢুকলেন। এবারে অবশ্য তার মেয়ে সঙ্গে আসেনি, তা দেখে কিছুটা হলেও নিশ্চিন্ত হল মারিয়াস। রন্ধ্রেতের সঙ্গে বেশ কিছুক্ষণ সাধারণভাবেই কথাবার্তা বললেন মসিয়ে ফসেলেভ, কিন্তু তারপর বাড়ি ভাড়া বাবদ টাকাটা বের করে দিতে উদ্যত হতেই হায়নার মতো হাসল সঞ্জয়।
আপনার দয়ালু মন মসিয়ে ফসেলেভ, তাই আমার মনে হয় চাইলে আপনি বাড়তি আরো কিছু ফ্রা আমার মতো গরিবকে দিতেই পারেন, কেই পারেন না?
ঠিক কিছু ফ্রাং?
হ্যাঁ,
মানে আমি তো আপনাকে আগাম কিছু টাকা আপনার ঘর ভাড়ার হিসেবে, তা বলুন না আর কত টাকা লাগবে?
বেশি নয়, এই ধরুন লাখ দুয়েক।
হ্যাঁ, তার মানে কি বলতে চাইছেন আপনি?
বিস্ময় আর আশঙ্কায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ফসেলেভ। আর ঠিক সেই সময় ঘরে ঢুকে পড়ল মারিয়াসের দেখা সেই তিনটে গুন্ডা। তাদের একজনের হাতে এক গাছা দড়ি। তাদের দেখে রন্ধ্রেতে যেন একটা মুখোশ খসে পড়ল। তার হিংস্র চোখ দুটো ফায়ার প্লেসের আগুনের মতো তপ তপ করছিল। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল,
আমাকে এখনো চিনতে পারনি নাকি নাটক করছ?
চিনতে পারিনি মানে আপনি? আপনি কে?
আমি কে? দেনের দিয়ারকে এত সহজে ভুলে গেলে?
মারিয়াস দেখল তেনার দিয়ার নামটা শুনে এক মুহূর্তের জন্য ফসলেভর মুখটা ছাইয়ের মতো হয়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে যথাসম্ভব শান্ত গলায় তিনি বললেন,
আপনি ভুল করছেন মশাই, আমি তেনার দিয়ার নামের কাউকে চিনি না। আপনি অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছেন।
সে কি তাই নাকি মসিয়ে? তাহলে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই পাড়ায় তো অনেক লোক, চিৎকার করে সাহায্য চাইলেই তো পুলিশের চৌকিদারেরা ছুটে আসবে, রাখুন না দাদা কাকু।
ফসলেভ এই কথার কোনো উত্তর দিলেন না। ততক্ষণে দুজন গুন্ডা তাকে জোর করে বসিয়ে তার হাত দুটো চেয়ারের সঙ্গে পিচ মোড়া করে বেঁধে ফেলেছে। জঞ্জেদ তাদেরকে ফায়ার প্লেসের দিকে আসতে ইশারা করে ফসলেভকে বলল,
পুলিশ যে তুমি ডাকবে না সেটা আমি খুব ভালো করেই জানি, সবার অতীতেই কিছু কিছু অন্ধকার থাকে, তোমারও আছে। তুমি নিশ্চয়ই চাও না তোমাকে উদ্ধার করতে এসে সেসব কেউ জেনে ফেলুক।
আপনি কি চান সেটা বলবেন?
আগেই তো বললাম
200,000 ফ্রাঁ।
তোমার অতীতের সব খবর আমিও জানি, গত কয়েক বছরে খবরের কাগজ ছাড়াও অন্য অনেক জায়গা থেকে তোমার সব খবরই আমি পেয়েছি। আমার মুখ বন্ধ রাখার জন্য ওই টাকা অতি সামান্য মসিয়ে।
অত টাকা আমি কোনোদিন চোখেও দেখিনি মসিয়ে।
কি চোখেও? তাই বুঝি তুমিও আমাদের মতো এই দিন দরিদ্র, তাও গরিব পল্লীতে দান করে বেড়াও? তোমার দেখি মহত্বের শেষ নেই।
এই কথোপকথনের মাঝে মারিয়াস অবাক হয়ে দেখল শার্টের আস্তিন থেকে একটা ছোট্ট ছুরি বার করে হাতের বাঁধন কাটতে শুরু করেছেন মসিও ফাসলেভ। রন্ধ্রেত আর তার সাকৃদরা তার সামনে আছে বলে কিছু টেরও পাচ্ছে না। অবিশ্বাস্য দ্রুত গতিতে দড়ির ফাঁস কেটে নিজের হাত দুটো মুক্ত করে ফেললেন ফসলেভ। ওদিকে রন্ধ্রের চুল্লির মধ্যে রাখা তপ্ত ছেনিটা দেখিয়ে বলল,
তোমাকে এক্ষণে 200,000 ফ্রাঁ চেয়ে তোমার মেয়েকে একটা চিঠি লিখতে হবে, না হলে ওই গরম ছেনিটা।
রন্ধ্রের কথা শেষ করতে পারল না, কেউ কিছু বোঝার আগে এক ছটকায় উঠে দাঁড়িয়ে ফায়ার প্লেস থেকে সেই গনগনে ছেনিটা তুলে নিয়ে সোজা রন্ধ্রের দিকে ছুঁড়ে দিয়ে জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়লেন মসিও ফসলেভ। রন্ধ্রের আর তার সাকরেদরা এই আকস্মিক আক্রমণে ছত্রভঙ্গ হয়ে চিৎকার করে উঠেছিল। হয়তো সেই আওয়াজ শুনেই পরের মুহূর্তেই দুজন পাহারাদার সহ ঘরে ঢুকলেন ইন্সপেক্টর জুভেল। ঘরের চারদিকে একবার তাকিয়ে হতাশ ভাবে মাথা নেড়ে তিনি বললেন,
আবার পালাল।
ততক্ষণে রন্ধ্রের ওরফে তেনারদিয়ার আর তার সঙ্গীদের গ্রেপ্তার করেছে পাহারাদারেরা। মারিয়াস এবার দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু ফসলেভ ততক্ষণে উধাও হয়ে গেছেন। রাস্তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মারিয়াস ভাবল,
তেনারদিয়ার ওরকম হতদরিদ্র একটা লোক, তার মসিয়া ফসলেভর উপর এত রাগ কেন? ওর কি ক্ষতি করেছেন তিনি? ওর অতীতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? কোসেট, কোসেট, ওকে খুঁজে বার করতেই হবে।
পাপা, তোমার হাতটা এখন কেমন আছে?
ভালো, ভালো, প্রায় সেরেই উঠেছে। কিন্তু তোমার মুখটা এমন অন্ধকার হয়ে আছে কেন বলো তো? কদিন ধরেই দেখছি।
আচ্ছা পাপা, আমরা আমাদের ফ্ল্যাটটা ছেড়ে হঠাৎই নির্জন পাড়ার বাগান বাড়িতে চলে এলাম কেন? আমাকে লক্সেমবার্গ গার্ডেনই বা কেন যেতে দাও না? আর
সবটা তোমাকে বলে বোঝাতে পারব না, কিন্তু প্যারিস এখন আর নিরাপদ নেই।
কেন, কি হয়েছে?
শহরের মানুষ এখানকার রাজার ওপর অসন্তুষ্ট হয়ে আছে। প্রথম বিপ্লবের পর নেপোলিয়ন যখন রাজা হলেন, তখন সবাই ভেবেছিল ফ্রান্সে হয়তো নতুন দিন আসতে চলেছে। কিন্তু মানুষ ভাবে এক হয় আর এক। নেপোলিয়নের মৃত্যুর পর যে দুজন রাজা এলেন, তারা কেউই জনকল্যাণে বিশ্বাসী নন। এখনকার রাজা লুই ফিলিপ অবশ্য অতটা নির্দয় নন, তবু হাজার হলেও তিনি রাজা, গণতন্ত্রের বিরোধী।
কিন্তু তার সঙ্গে শহরের নিরাপত্তার কি সম্পর্ক?
সাধারণ মানুষ যখন রাজার উপর অসন্তুষ্ট হয়, তখন কি আর শহরে কিংবা দেশে নিরাপত্তা থাকে? প্যারিসের অল্প বয়সী ছেলেরা রাজনীতি শিখেছে, সমাজতন্ত্রের তত্ত্ব জেনেছে, তাদের রক্তকরম, বিদ্রোহী মন, তারা ভিতরে ভিতরে একজোট হচ্ছে। কিছুদিন পরেই হয়তো শুনবে পুলিশ কিংবা ন্যাশনাল গার্ডের সঙ্গে তাদের যুদ্ধ বেঁধে গেছে। এরকম সময়ে রাস্তায় পা দেওয়াটাই তো বিপজ্জনক।
বুঝেছি।
তেনার্দিয়ারের সঙ্গে সেই ভয়ঙ্কর সাক্ষাতের পর পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে এসেছিল ব্যালজো। তাদের নতুন ঠিকানা শহরের একটা নির্জন প্রান্তে, একটা ছোট্ট ছিমছাম বাগান বাড়িতে। এখানে তাদের খুঁজে পাওয়া মুশকিল। দুজনের জীবন আবার গতানুগতিক ছন্দে ফিরে গেছে। শুধু কোসেট আজকাল আর বাড়ি থেকে বেরোয় না, কিন্তু তার মন সর্বদাই অশান্ত হয়ে থাকে বাগানে দেখা সেই অচেনা যুবকের জন্য। ব্যালজো অবশ্য তার মনের কথা টের পায় না। সে জানতেও পারে না মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে উঠে কোসেট বাড়ির বাগানে এসে বসে থাকে। বেশ কিছুদিন ধরেই তার মনে হয় কেউ যেন এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে সে সন্তর্পণে বাগানে এল, কিন্তু পরক্ষণে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাদের বাগানের বেঞ্চে একটা ছায়ামূর্তি বসেছিল, তাকে দেখতে পেয়ে সে উঠে দাঁড়াল।
কে, কে আপনি এখানে এত রাতে?
I'm sorry mademoiselle, বাগানের গেটটা খোলা ছিল তাই ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলাম। আমি এক্ষুনি
এক মিনিট দাঁড়ান।
তাড়াতাড়ি সেই মূর্তির দিকে কয়েক পা এগিয়ে গিয়েই থমকে গেল কোসেট। সে কি স্বপ্ন দেখছে? এ তো সেই যুবক যার সঙ্গে লাক্সেমবার্গ গার্ডেনে দেখা হয়েছিল। এতক্ষণে ছেলেটিও তাকে চিনতে পেরে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। অনেকক্ষণ পর যেন ঘোর ভেঙে উঠে কোসেট জিজ্ঞেস করল,
তোমার নাম কি?
মারিয়াস, মারিয়াস পোমেসি। আর তুমি?
আমার নাম কোসেট ফোর্সেলেভ। তোমাকে, তোমার সঙ্গে এভাবে দেখা হবে সত্যি ভাবিনি।
আমিও কি ভেবেছিলাম, এই কমাস তোমাকে প্যারিসের রাস্তায় রাস্তায় কত যে খুঁজেছি। কে জানত আজ অন্য একটা বাগানে অবশেষে তোমার দেখা পাবো।
তুমি আমায় খুঁজেছ কেন?
তুমি জানো না?
না, বলো কেন।
আমি আমি তোমাকে ভালোবাসি কোসেট।
আমিও মারিয়াস, আমিও তোমাকে ভালোবাসি।
পরস্পরকে আবেগে জড়িয়ে ধরল দুই তরুণ তরুণী। পৃথিবীর সব অন্ধকার, সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে তাদের নবীন মন ভেসে গেল নতুন প্রেমের স্বপ্নে। এরপর থেকে রোজ রাতেই মারিয়াস এসে হাজির হতো তাদের বাগানে। কোসেটের বাবার যে একটা রহস্যময় অতীত আছে সেটা সে বুঝতে পেরেছিল। ভদ্রলোক যে খুব সম্ভবত কোনো অপরাধের সঙ্গে জড়িত সেটাও আন্দাজ করতে কষ্ট হয় না। কিন্তু কোসেটের বাবার উপর তার যত সন্দেহই থাকুক না কেন, মেয়েটির মন যে জলের মতো স্বচ্ছ সেটা কয়েকদিনের আলাপে মারিয়াসের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। তাই কোসেটের সামাজিক অবস্থান সম্পর্কে নানা রকম প্রশ্ন আর সংশয় থাকলেও সেই সব কিছুকে সে দৃঢ়ভাবে দূরে সরিয়ে রেখে বারবার ফিরে আসত তার প্রেমিকার কাছে। কোসেটও মারিয়াসের সান্নিধ্যে এসে যেন এক নতুন জগতের সন্ধান পেয়েছিল। ভালোবাসার মানুষের সঙ্গে এক নতুন জীবন তৈরি করবার আশায় তার মন বিভোর হয়ে উঠেছিল। ভ্যালড্রা অবশ্য এসবের কিছুই জানত না, কারণ তার মন তখন এক নতুন বিপদের আশঙ্কায় অধীর হয়ে উঠেছে। কিছুদিন আগেই খবরের কাগজে বেরিয়েছিল তেনার্দিয়ার আর তার দুজন সঙ্গী জেল ভেঙে পালিয়েছে। তার কয়েক সপ্তাহ পরেই একদিন বাড়ি থেকে বেরিয়ে ভ্যালড্রা তাকে একটা বাড়ির আড়ালে লুকিয়ে থাকতে দেখে। তেনার্দিয়ার যে তার বাড়ির ওপর হামলা করবার মতলব আঁটছে সে বিষয়ে ভ্যালড্রার আর কোনো সন্দেহ থাকে না।
এভাবে আর কতদিন চলবে? যেদিকেই তাকাই সেদিকেই দেখি বিপদ। না না না, এর একটা বিহিত করা দরকার। আমার মনে হয় কোসেটকে নিয়ে ইংল্যান্ডে চলে যাওয়াই ভালো। কিংবা থেমে দিয়ে কেউই আমাকে ইংল্যান্ড অব্দি ধাওয়া করতে পারবে না। আর কোসেটও ভালো থাকবে, নিরাপদে থাকবে। ঠিক, এটাই করতে হবে।
দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোসেটকে তা জানিয়ে দিল ভ্যালড্রা। বাবার কথা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেল কোসেট। এতদিন ধরে একটা সুখ স্বপ্নে ভাসতে ভাসতে সে বাইরের পৃথিবীটার অস্তিত্ব ভুলেই গিয়েছিল, কিন্তু আজ ভ্যালড্রার কথায় তার ভবিষ্যতের স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে বাবাকে বোঝানোর চেষ্টা করল, তার বিপদের ভয় অমূলক নানাভাবে অনুনয় করল, কিন্তু ভ্যালড্রা তার সিদ্ধান্তে অটল হয়ে রইলেন। কোসেটও কিছুতেই মারিয়াসের সঙ্গে তার সম্পর্কের কথাটা মুখ ফুটে বাবাকে বলতে পারল না। পরদিন সন্ধ্যায় দেখা করতে এসে মারিয়াস দেখল তার বাগানের বেঞ্চটায় কোসেট নেই, শুধু সেখানে পাথর চাপা দিয়ে রাখা আছে একটা চিঠি। তাড়াতাড়ি সেটা খুলে দেখল, তাতে লেখা আছে,
"ডিয়ার মারিয়াস, কিভাবে যে তোমাকে সব কথা বলবো বুঝতে পারছি না। আমাদের মিলিত হওয়ার পথে কেন এত বাধা তাও জানি না। বাবা জানিয়েছেন আমাদের নাকি বিপদ আসতে পারে, তাই ফ্রান্সে আর থাকা চলবে না। তিনি ঠিক করেছেন শিগগিরই আমাকে নিয়ে ইংল্যান্ড চলে যাবেন। আপাতত আমরা রুদেলো আমের 7 নম্বর বাড়িতে চলে যাচ্ছি। এই অবস্থায় কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কিছু করতে পারো না মারিয়াস? কোনোভাবে আমার বাবাকে বোঝাতে পারো না, যাতে উনি আমাকে তোমার কাছ থেকে আলাদা না করেন? আমি তোমার অপেক্ষায় থাকব। দোহাই তোমার, দেরি করো না, কোসেট।"
ধপ করে বেঞ্চে বসে পড়ল মারিয়াস। আবার এক চরম হতাশা এসে গ্রাস করছে তাকে। এত অল্প সময়ের মধ্যে কি করবে সে? তার মতো চালচুলোহীন যুবকের সঙ্গে কোসেটের সম্পর্ক তার বাবাই বা মেনে নেবেন কেন? মরিয়া হয়ে মারিয়াস ভাবল,
আর কোনো উপায় যদি না থাকে তাহলে গ্র্যান্ডপার কাছে গিয়ে আর্জি জানাতে হবে। যতই হোক আমি তার বংশধর, উনি যদি এই বিয়েতে মত দেন তাহলে আর কোসেটকে কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কালই আমি গ্র্যান্ডপার কাছে যাব।
কিন্তু মসিয়া জিল নহম মত দিলেন না। এত বছর পর তাঁর একমাত্র নাতিকে বাড়ি ফিরে আসতে দেখে তিনি ভেবেছিলেন এতদিনে হয়তো ছেলেটার সুমতি হয়েছে, কিন্তু যখন শুনলেন মারিয়াস একজন সাধারণ বাড়ির অজ্ঞাত পরিচয় মেয়েকে বিয়ে করবার অনুমতি চাইতে এসেছে তখন তিনি অত্যন্ত নিরাশ এবং বিরক্ত হলেন। তিনি 1800 শতকের রাজতন্ত্রে বিশ্বাসী, আদান প্রদানহীন আবেগের বিয়ে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল।
তোমার কথাবার্তা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি মারিয়াস। মেয়েটার বংশ পরিচয়, আর্থিক অবস্থা, কোনো কিছুর ব্যাপারে খোঁজ না নিয়ে তাকে বিয়ে করবার জন্য খেপে উঠেছ। এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়লে তুমি বা ভদ্র সমাজে মুখ দেখাবে কি করে?
আপনার অনেক বয়স হয়েছে গ্রাম্পা, গত 30 বছরে ফ্রান্সের সমাজ যে অনেক বদলে গেছে সেই খবরও রাখেন না। পুরনো দিনের নিয়ম শৃঙ্খলা এখন বাতিল করবার সময় এসেছে। দুজন মানুষ যদি একে অপরকে ভালোবাসে, একসঙ্গে ঘর বাঁধতে চায়, তাহলে তাদের সামাজিক অবস্থান, পিতৃপরিচয় এসবের কি মূল্য থাকতে পারে?
মূল্য যদি না থাকতো তাহলে তুমি আমার সাহায্য চাইতে আসতে কি? তোমরা এই অল্প বয়সী ছেলেরা খালি স্বাধীনতা আর রোম্যান্সের দিবাস্বপ্ন দেখতে শিখেছ, কিন্তু রূঢ় বাস্তবকে মেনে নেওয়ার মতো মনের জোর তোমাদের নেই। দেখো মারিয়াস, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো তোমার বয়সে এই ধরনের আবেগ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক, আর সেই আবেগ কয়েকদিনের মধ্যে কেটে যাওয়াটাও ততটাই স্বাভাবিক। তার জন্য বিয়ের মতো একটা গুরুতর সিদ্ধান্ত নেওয়ার কি দরকার? দেখো, মেয়েটাকে যদি সত্যি খুব ভালো লাগে তাহলে না হয় কিছুদিনের জন্যই রক্ষিতা হিসেবে।
খবরদার, খবরদার গ্রাম্পা, আমাকে যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু কুসেটকে এইভাবে অপমান করবার অধিকার আপনাকে কেউ দেয়নি। আমার এই বড়িতে পা দেওয়াটাই ভুল হয়েছিল। আপনার মতো লোকেদের কাছ থেকে সহৃদয়তা আশা করাটাই বোকামি। আমি চললাম।
অপমান আর রাগে জ্বলতে জ্বলতে জিল নহমর বাড়ি থেকে ছিটকে বেরিয়ে এলো মারিয়াস। তার মনে আসার শেষ ক্ষীণ আলোটুকু নিভে গেল। রাজপথে নেমে শহরটাকে যেন এক নতুন চোখে দেখল সে।
শহরটা একটা কারাগারের মতো, যা কিছু সুন্দর যা কিছু পবিত্র সব এখানে এসে তিলে তিলে মরে যায়। এমন পচে যাওয়া সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করে দিলে কারুর নিস্তার নেই। আমার না কোসেটের না কারুর না।
রু দেলামে আমের ঠিকানায় উঠে আসার পর ভ্যালজন কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল। ইংল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করতে করতে তার মনে ধীরে ধীরে একটা নতুন নিশ্চিন্ত জীবনের আশাও ক্রমে আরো দৃঢ় হচ্ছিল। ইংল্যান্ড যাওয়ার ব্যাপারে কোসেটের মত ছিল না, সেটা ভ্যালজন বুঝতে পেরেছিল, কিন্তু তার বিশ্বাস ছিল একবার ওই দেশে থিতু হয়ে বসতে পারলে মেয়েটার মন ঠিকই ঘুরে যাবে। হঠাৎ একদিন সকালবেলায় একটি অল্প বয়সী ছেলেকে তার বাড়ির কাছে উঁকি ঝুঁকি মারতে দেখে ভ্যালজন মনটা আবার দমে গেল। তবে ছেলেটাকে অনেকক্ষণ লক্ষ্য করে মনে হল ইজোভেয়ার কিংবা তেনেরদিয়ার কারোর দলেরই লোক নয়। সাত পাঁচ চিন্তা করতে করতে তার দিকে এগিয়ে গিয়ে ভ্যালজন জিজ্ঞেস করল,
কি ব্যাপার, আমার বাড়ির সামনে ঘুরঘুর করছো কেন, কি চাই?
মাফ করবেন মসিয়ে, একটা চিঠি ছিল।
চিঠি? কার চিঠি?
আমার একজন বন্ধু মাদাম কোসেটকে একটা চিঠি লিখেছেন, সেটাই আমার হাতে পাঠিয়েছেন।
কোসেট? ওরা আমার কোন বন্ধু? কই দেখি চিঠিটা দেখি, আমি কোসেটের বাবা।
এই নিন মসিয়ে।
একটু ইতস্তত করে ছেলেটা ভ্যালজন হাতে চিঠি দিল। ভ্যালজন চিঠি খুলে স্তম্ভিত হয়ে গেল।
মাই ডার্লিং কোসেট, লাক্সেমবার্গ গার্ডেনে যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন মনে হয়েছিল আমাদের সামনে ভালোবাসা আর সুখের এক অপূর্ব ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। তোমার মনের পবিত্র সরলতা আমাকে বাইরের ক্লেদাক্ত পৃথিবীর আসল চেহারাটা ভুলিয়ে দিয়েছিল, ভুলিয়ে দিয়েছিল যে এই সমাজে শুধু ভালোবাসার জোরে দুজন মানুষ মিলিত হতে পারে না, তাদের সামনে পর্বতের মতো বাধা হয়ে দাঁড়ায় সমাজ, অর্থ, প্রতিপত্তি। আমার দাদামশাই মোসিয়া জিলেনোমা আমাদের বিয়েতে কিছুতেই মত দিলেন না। এদিকে আমার বর্তমান আর্থিক অবস্থার কথা শুনলে তোমার বাবাও আমাকে মেনে নেবেন না, তাও আমি জানি, কিন্তু তোমাকে পাশে না পেলে আমার জীবন অর্থহীন। এইভাবে বেঁচে থাকার চেয়ে বিদ্রোহের আগুনে নিজের জীবন আহুতি দেওয়া অনেক বেশি সম্মানের। আমি সেই পথেই চললাম। তুমি ইংল্যান্ডে গিয়ে ভালো থেকো, আমাদের আমাদের গত কয়েক সপ্তাহের স্মৃতি, এই আমার কাছে অনেক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে কাটানো সময়টুকু আমার কাছে অমূল্য সম্পদ হয়ে থাকবে। ইতি মারিয়াস পোমেসি।
অনেকক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ব্যালজ্র। এই কয়েক মাসে কোসেটের অন্তর্জগতে এমন বিরাট পরিবর্তন হয়ে গেছে, অথচ সে কিছুই জানতে পারেনি। আচমকাই মারিয়াসের উপর প্রচন্ড রাগ হল ব্যালজ্র। মনে হল সে যেন একটা চোরের মতো এসে তার একমাত্র অবলম্বনকে অন্যায়ভাবে ছিনিয়ে নিতে এসেছে। কিন্তু তারপর এই কদিনে কোসেটের বদলে যাওয়া আচরণ, ইংল্যান্ডে যাওয়ার প্রতি ঘোর অনীহা, সবকিছুই মনে পড়ে গেল। ব্যালজ্র বুঝল আরও একবার একটা দ্বন্দ্বের মুখে এসে দাঁড়িয়েছে সে, ঠিক যেমন বহুদিন আগে দাঁড়িয়েছিল বিশপ মিহেলার বাড়িতে। সে একবারের জন্য স্বার্থপর হতেই পারে। এই চিঠিটার কথা কোসেটকে না জানিয়ে তাকে নিয়ে ইংল্যান্ডে চলে যেতে পারলেই চিরকালের মতো শান্তি। কিন্তু আজ যদি বিশপ মিহেলা বেঁচে থাকতেন, তাহলে তিনি কি সেই সিদ্ধান্ত নিতেন? একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল ব্যালজ্র। তারপর চিঠি নিয়ে আসা ছেলেটাকে জিজ্ঞেস করল,
এই মোসিয়ের পমেসি এখন কোথায়?
গত দুদিন ধরে পুলিশের সঙ্গে যে বিদ্রোহীদের সংঘর্ষ বেঁধেছে সেখানে মসিয়ে মারিয়াসের পুরনো বন্ধু নেতৃত্ব দিচ্ছেন। শহরের মাঝে একটা সুরিখানার সামনে ব্যারিকেড তৈরি করা হয়েছে, ওরা সবাই প্রাণপণে লড়াই করছেন।
সর্বনাশ! তার মানে তো ওদের সবার সমূহ বিপদ।
হ্যাঁ মসিয়ে, ইতিমধ্যে আমাদের দলের অনেকে পুলিশের গুলিতে মারা গেছেন, সেই জন্য এই চিঠিটা লিখে।
না না না, আর দেরি করা চলবে না, এখনই চলো, আমাকে ওদের কাছে যেতে হবে।
আসুন মসিয়ে।
তরুণ বিদ্রোহীর সঙ্গে ব্যালজ্র যখন বিস্তৃত ব্যারিকেড ভেদ করে ভিতরে ঢুকল, ততক্ষণে বিদ্রোহীরা কোণঠাসা হয়ে পড়েছে। পুলিশ আর ন্যাশনাল গার্ডদের বন্দুক আর কামানের গোলায় ঝাঁঝরা হয়ে গেছে অনেক তরুণের শরীর। শুধু দলের নেতা আর তার কয়েকজন বিশ্বস্ত সঙ্গী তখন অক্লান্তভাবে লড়ে যাচ্ছে। ব্যালজ্র শুনল বাইরে থেকে পুলিশের চিৎকার ভেসে আসছে,
ব্যারিকেডের ভেতরে যারা যারা আছো তাদের শেষবারের মতো বলছি, অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের প্রাণ বাঁচবে আর বিচারেও চরম শাস্তি পেতে হবে না।
বিচার? এই দেশে বিচার ব্যবস্থা থাকলে আমাদের আর এইভাবে লড়তে হতো না। আমরা কিছুতেই আত্মসমর্পণ করব না, আর তোমরাও ভুলে যেও না কিন্তু তোমাদের একজন ইন্সপেক্টর আমাদের হাতে বন্দী।
ইন্সপেক্টর জাভেয়ারকে বেশিক্ষণ বন্দী রাখতে পারবে না তোমরা, ওকে ভালো ভালো ফিরিয়ে দিলে আমরাও তোমাদের অল্পেই ছেড়ে দেব।
তোমরা অস্ত্র ফেলে দিয়ে আমাদের সবাইকে যেতে দিলে তবেই আমরা ওকে ছাড়ব, নইলে না। এই শর্তে কি তোমরা রাজি?
বিদ্রোহীদের নেতার প্রশ্নের উত্তরে শুধু একরাশ গুলি ছুটে গেল তাদের দিকে। আরো দুজন তরুণ বিদ্রোহী চোখের সামনে কাটা গাছের মতো পড়ে গেল। এই অসম যুদ্ধে বিদ্রোহীদের হার নিশ্চিত, কিন্তু দলনেতা তার লক্ষ্যে অটল ছিল। সে মারিয়াসকে বলল,
ব্যারিকেডের উত্তর দিকটা ফাঁকা হয়ে গেছে, তুমি ওইদিকে পাহারা দিতে পারবে?
পারব, এক্ষুনি যাচ্ছি।
আর শোনো, ছুরিখানার পেছনে গুপ্তচরটাকেও বেঁধে রাখা হয়েছে, ওরও কোনো একটা ব্যবস্থা করতে হবে।
আমি কোনোভাবে সাহায্য করতে পারি।
এতক্ষণে সকলে ব্যালজ্রকে ভালো করে লক্ষ্য করল। উত্তর দিকে যাওয়ার আগে মারিয়াসও তাকে দেখতে পেয়েছিল, কিন্তু তার মন তখন হতাশা আর বিতৃষ্ণায় এমনই ভারী হয়েছিল যে ব্যালজ্র উপস্থিতি তার মনে কোনো দাগ কাটল না। বিদ্রোহীদের নেতা খানিকক্ষণ ব্যালজ্র দিকে তাকিয়ে থেকে বলল,
ওই গুপ্তচরটি একজন পুলিশ ইন্সপেক্টর, বিদ্রোহী সেজে ব্যারিকেডে ঢুকে পড়েছে, লোকটাকে কি শেষ করে দিতে পারবেন?
পারব, আমাকে জায়গাটা দেখিয়ে দিন, তারপর ওর ব্যবস্থা করছি।
থ্যাংক ইউ মাসি, আপনার সাহায্যের জন্য আমি সত্যি কৃত। আপনি আমার এই পিস্তলটা নিন, তারপর যান, বেঁচে থাকলে আবার দেখা হবে।
ছুরিখানার এক অন্ধকার কোণে বাঁধা অবস্থায় পড়েছিলেন ইন্সপেক্টর জুভের। ব্যালজ্র দ্বিরুক্তি না করে জুভেরের কোমরের বাঁধন খুলে তার ঘাড় ধরে তাকে বাড়ির পিছনের দরজা দিয়ে পাশের একটি নির্জন গলির ভিতর নিয়ে গেল। রাস্তার আলোয় অবশেষে জোভের ভালো করে ভালজন মুখটা দেখতে পেলেন যেন। ইন্সপেক্টরের মনের জগতের খবর তার মুখ থেকে কোনো দিনই বোঝা যেত না, তবু তার চোখের দৃষ্টি যেন বলে দিল ভ্যালজনকে দেখে তিনি মোটেই অবাক হননি। তার হাতে নিজের মৃত্যুর সম্ভাবনায় একটু চাঞ্চল্য নেই সেই ঠান্ডা কঠিন দুই চোখে। বেশ কিছুক্ষণ এক দৃষ্টে ভ্যালজনের দিকে তাকিয়ে থেকে তিনি শান্ত গলায় বললেন,
কিসের অপেক্ষা করছো জঁ ভ্যালজন? এত বছরের খেলা শেষ হল আজ, আখেরে তুমি জিতলে, এখন আর সময় নষ্ট করে লাভ কি? মারতেই যখন এসেছ তখন তাড়াতাড়ি কাজটা সেরে ফেল।
ভ্যালজন এই কথার কোনো উত্তর দিল না। অন্ধকার গলিটার চারিদিকে একবার চোখ বুলি নিয়ে পকেট থেকে একটা ছুরি বের করে দ্রুত এগিয়ে গেল জেভেরের দিকে। তারপর আচমকা জেভেরের হাতের দড়িটা কেটে দিয়ে বলল,
আপনার হাতে খুব বেশি সময় নেই ইন্সপেক্টর, বিদ্রোহীরা কিছু চেনে ফেলার আগে আপনাকে পালাতে হবে, না হলে পরিস্থিতি আমার হাতের নাগালের বাইরে চলে যাবে। চান, তাড়াতাড়ি চান।
মানে তুমি তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? না না না, এ হতে পারে না। তুমি যদি ভেবে থাকো যে এইভাবে আমার হাত থেকে বাঁচবে, তাহলে
আপনার হাত থেকে বাঁচবার ইচ্ছা আমার নেই। মেয়ে আমের সাত নম্বর বাড়িটায় থাকি আমি, চাইলে যে কোনো সময় কি আমাকে গ্রেপ্তার করতে পারেন, আমার আর কোনো পিছুটা নেই। এবার চান, তাড়াতাড়ি চান।
বলেই আকাশের দিকে পিস্তলটা তাক করে দুবার গুলি চালালো ভ্যালজন, তারপরে গুলি থেকে বেরিয়ে চলে গেল। জোভেরের তখনও বিশ্বাস হচ্ছিল না পুরো ঘটনাটা। এই লোকটা কি তার পরিচিত সেই জেল পালানো কয়েদি? তাই যদি হবে তাহলে আজ সে তার জীবন রক্ষা করল কেন? দাগী অপরাধীদের মনে তো নীতিবোধ থাকে না। বেশ কিছুক্ষণ স্থানুবৎ দাঁড়িয়ে থেকে অবশেষে জোভের ব্যারিকেডের বাইরের পথ ধরলেন। ঠিক সেই সময় প্রচণ্ড শব্দে বিদ্রোহীদের তৈরি করা ব্যারিকেড ভেঙে পড়ল। চারিদিকে ধোঁয়া, বারুদের দমবন্ধ গন্ধ, ভাঙা পাথর আর ছিন্ন পতাকার নিচে ছড়িয়ে থাকা দেহ যেন মৃত্যু আর পরাজয়ের এক বিকৃত উল্লাস। গুলির শব্দ এখনো কাঁপিয়ে দিচ্ছে বাতাস, কিন্তু প্রতিরোধ ভেঙে পড়ছে। আর এই বিশৃঙ্খলার মধ্যেই জঁ ভ্যালজন খুঁজে পেল মারিয়াসকে। ছেলেটি অচেতন, শরীর জুড়ে গভীর ক্ষত, জামা কাপড় রক্তে ভেজা, তবু বুকটা যেন ক্ষীণভাবে ওঠানামা করছে। ভ্যালজন হাঁটু গেড়ে বসল, কাঁপা আঙুলে মারিয়াসের গলার কাছটা ছুঁয়ে দেখল।
বেঁচে আছে, বেঁচে আছে, এগুলি ওকে বের করা দরকার।
ভ্যালজন মারিয়াসের অচেতন শরীরটা নিজের কাঁধে তুলে নিল। রক্ত তার কোট ভিজিয়ে দিল, কিন্তু সে টের পেল না। পিছনে আবার কামানের গর্জন, সামনে একটা ফাঁকা গলি ধরে কতক্ষণ যে ছুটল তা সে জানে না। রাস্তার একেবারে শেষ প্রান্তে এসে থামল ভ্যালজন। চারিদিকে পড়ে রয়েছে তরুণ বিদ্রোহীদের মৃতদেহ, মারিয়াস ছাড়া আর কেউই রক্ষা পায়নি। ভ্যালজন টের পাচ্ছিল এক্ষুনি চারিদিক থেকে পুলিশ বাহিনী শহরটাকে ঘিরে ফেলবে, আর তাহলেই তার পক্ষে মারিয়াসকে কোনো নিশ্চিন্ত আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। হতাশভাবে এদিক ওদিক তাকাতে তাকাতে ভ্যালজন মনে পড়ল বহু বছর আগে সেই রাত, কোণঠাসা এক অন্ধ রাস্তা, বুকে ছোট্ট কোসেট। সেদিন সে আকাশের দিকে তাকিয়ে ল্যাম্পপোস্টের দড়ি খুঁজে পেয়েছিল, আর আজ মাটির দিকে তাকিয়ে সে দেখতে পেল পাথরের রাস্তার মাঝে ম্যান হোলের ঢাকনা। একটু দীর্ঘশ্বাস ফেলল ভ্যালজন। ১৯ বছরের জেল পালানো আসামির অভিজ্ঞতাকে আবার কাজে লাগাতে হবে।
নর্তমার ভেতর দিয়ে নিয়ে যেতে হবে, ওটাই একমাত্র রাস্তা।
ছুরির সাহায্যে লোহার ঢাকনাটা সরিয়ে ফেলে মারিয়াসকে আগে অন্ধকার গহ্বরে নামিয়ে তারপর নিজে নেমে গেল বেলজং। তারা এখন রাজধানী প্যারিসের নিচের এক অন্য শহরে এসে দাঁড়িয়েছে। এই শহর পিচ্ছিল, কানাগলি সর্বস্ব এবং দুর্গন্ধে ভরা।
এত অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। দেওয়ালটা কোথায়? দেওয়াল থেকে আজ সরালে চলবে না। ওকে ভালো করে কাঁধে তুলে নি, না হলে আরো রক্ত পড়তে পারে। ঠিক আছে, এবারে কই আর কতক্ষণ? কোথাও এক চুলতে আলো দেখতে পাচ্ছি না, আছে জলের সঙ্গে কাদাও পাচ্ছি। এখন নদীর কাছাকাছি চলে এসেছে কি কিছু তো বুঝতে পারছি না। মারিয়াস, একরত্তি ছেলের দেহটাও কি ভারী ঠেকছে এখন। মনে হচ্ছে আমার নিজের পা নয়, দুটো পাথরের জয় টেনে নিয়ে যাচ্ছে। ঈশ্বর আমাকে শক্তি দাও। কলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটাকে এখানে নামানো যাবে না। ওই কাদার মধ্যে এগোতে হবে। জলটা কোমর অব্দি উঠে এলছে, তাহলে আমার আন্দাজে ঠিক পথটা ঢালু হয়ে ক্রমশ নিচে নেমে গেছে সেন নদীর দিকে। জলটা যদি আরো বাড়তে থাকে, যদি এদিকে বেরোবার কোন পথ না পাই ফেলে যাব। শক্তি আমার নেই, ঈশ্বরের উপর ভরসা রাখতেই হবে। জলটা তো ক্রমেই বাড়ছে, ডুবে যেতে পারে। ওকে মাথার উপর তুলতে হবে। ক্রম বন্ধ হয়ে আসছে, কতক্ষণ? জল লাগছে আর কিছু তো খেলে হয়তো। ওকে, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, আলোই তো, সুরঙ্গটা বাইরে গিয়ে শেষ হয়েছে। আর চিন্তা নেই, এবারে মুক্তি। ওই তো সুরঙ্গের মুখটা, ওখান থেকে গ্যাস বাতির আলো আসছে। সুরঙ্গের মুখটা তো লোহার দরজা মনে হচ্ছে, খুলছে না। শহর এসে কি তড়ি তুমে যাবে? না, আমার প্রতি না হোক, এই ছেলেটার প্রতি অন্তত করো না করো।
পাগলের মতো লোহার দরজাটা ঝাঁকিয়েও কোনো লাভ হলো না। প্রচন্ড হতাশায় ব্যালজন যখন বসে পড়তে যাচ্ছে, ঠিক তখন সে দেখল দরজার ওপারে ভেসে উঠছে একটা ছায়ামূর্তির অবয়ব। ক্রমে মূর্তিটা আরো কাছে এসে লোহার জালের ফাঁক দিয়ে মুখটা বাড়াতেই চমকে উঠল ব্যালজন। এই যে তানার দেয়াল! বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে হেসে হেসে গলায় তানার দেয়াল বলল,
বাহ, একেবারে লাশ ফেলে দিয়েছো দেখছি, তাওটাকে ঘাড়ে করে বয়ে আনছো কেন? সোনাটার পকেটে মাল করি আছে নাকি?
দরজাটা খুলে দাও তো। তোমার
আরে খুলবো খুলবো, এত তাড়া কিসে? আগে টাকা কড়ি কি আছে বের করো দেখে।
নিরুপায় হয়ে ভ্যালজন নিজের পকেট হাতড়ে দেখল, তাতে গোটা ত্রিশেক ফ্রাঁ আছে। জালের ফাঁক দিয়ে সেগুলো তানারদের দিকে বাড়িয়ে দিতেই সে টাকাটা আত্মসাত করে ফেলল। এতে তার খাই মৃত্যু কিনা বলা যায় না, কিন্তু ঠিক তখনই পিছন ফিরে কি যেন একটা দেখে থমকে গেল তানারদের। তারপর আচমকা লোহার জলটা খুলে দিয়ে নিঃশব্দে অন্ধকারে মিশে গেল। নালা থেকে বেরিয়ে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল ব্যালজ। তারপর মারিয়াসকে মাটিতে শুয়ে দিল। অবশেষে মুখ তুলে তাকাতেই সে থমকে গেল। অদূরে নদীর তীরের কাছে দাঁড়িয়ে রয়েছে ইন্সপেক্টর জোভের। তানারদিয়ার কাকে দেখে পালিয়েছিল তা এতক্ষণে বুঝল ব্যালজ। জোভের কোনো কথা না বলে এক দৃষ্টে তাকিয়েছিল তার দিকে। এবারে ভ্যালজ মারিয়াসকে দেখিয়ে বলল,
ইন্সপেক্টর, ইন্সপেক্টর এই ছেলেটা মরতে বসেছে। আমাকে গ্রেফতার করার আগে দয়া করে ওকে ওকে বাড়ি পৌঁছে দেবেন।
ছেলেটা মরে যায়নি বলছ?
না, মরেনি, তবে শরীরের অবস্থা ভালো নয়। এখনই ডাক্তার দেখাতে না পারলে।
ঠিক আছে, আমি গাড়ি জোগাড় করে আনছি।
জোভের অবিলম্বে একটা গাড়ি ডেকে আনলেন। তাকে দেখে মনে হচ্ছিল বিস্ময় আর অবিশ্বাসের এক দোলাচলে কেমন যেন আচ্ছন্ন হয়ে আছেন। মাঝে মাঝে ভ্যালজর দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিলেন তিনি, কিন্তু ভ্যালজর তখন এসব নিয়ে ভাবার বা করবার কোনো সময় ছিল না। মারিয়াসের প্রাণ বাঁচবে কিনা সেই চিন্তায় তার বুক টিপ টিপ করছিল। ছেলেটার পকেট থেকে মসিউ জিলেনহোমোর একটা ঠিকানা লেখা চিরকুট পেয়েছিল ভ্যালজর। গাড়ি আসতেই ধরাধরি করে মারিয়াসকে গাড়িতে তুলে জিলেনহোমোর বাড়িতে পৌঁছলেন দুজনে। বাড়ির কাজের লোকেরা মারিয়াসকে নিরাপদে ভিতরে নিয়ে যাওয়ার পর ভ্যালজর বলল,
আমার একটা শেষ অনুরোধ রাখবেন ইন্সপেক্টর।
কি অনুরোধ?
আজ কোসেটকে কিছু না জানিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সে বেচারি একলা বাড়িতে আমার পথ চেয়ে বসে আছে। আমি ওকে একবার বিদায় জানিয়ে আসতে চাই। তারপর আপনি আপনি যেখানে বলবেন আমি যেতে প্রস্তুত।
জোভের আবার সেই অদ্ভুত দৃষ্টিতে ভ্যালজর দিকে তাকালেন, যেন তার মুখ দেখে মনের ভিতরটা পড়বার আপ্রাণ চেষ্টা করছেন। অবশেষে তিনি গাড়ি চালককে রুদেলামে আমের দিকে যেতে নির্দেশ দিলেন। বাকি রাস্তাটুকু কেউ কোনো কথা বললেন না। ভ্যালজর বাড়ির সামনে গাড়ি থামতে জোভের যেন বেশ ক্লান্ত গলায় বললেন,
তুমি তুমি ভেতরে গিয়ে দেখা করে এসো, আমি বাইরেই অপেক্ষা করছি।
অপেক্ষা করবেন বাইরে?
হ্যাঁ, এখানেই থাকব।
এই বলে গাড়ি থেকে নেমে চালককে ভাড়া মিটিয়ে দিয়ে চলে যেতে বললেন জোভের। ভ্যালজ খানিকক্ষণ অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, তারপর আর কিছু না বলে বাড়ির ভিতরে ঢুকে গেল। ইন্সপেক্টর জোভের আর সেখানে অপেক্ষা করলেন না, আনমনে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেলেন। গত কয়েক ঘন্টায় তাঁর চেনা পৃথিবীটাও একেবারে উলটপালট হয়ে গেছে। তাঁর আত্মার গভীরে ঘটে গেছে এক বিপ্লব, নিঃশব্দ বিধ্বংসী। জঁ ভ্যালজঁর মতো একজন দাগী আসামি আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে দু দুটো প্রাণ রক্ষা করেছে। আচ্ছা,
কোনো অপরাধীর মন কি এত মহৎ হতে পারে? আইন যাকে খারাপ বলে চিহ্নিত করে, সে কি কখনো ঈশ্বরের দরবারে সমাদর পায়? অন্যদিকে জুভের নিজের আইন রক্ষক হয়েও একজন আইন ভঙ্গকারীকে শাস্তি দিতে পারলেন না, নিজের ধর্ম পালন করতে ব্যর্থ হয়েছেন তিনি। তাহলে কি তিনি নিজেও আজ অপরাধী হয়ে গেলেন? কার চোখে তিনি অপরাধী, আইন না ঈশ্বর? এতদিন তার জীবনের সব নীতি ছিল সরল রেখার মতো। আইন মানে শৃঙ্খলা, অপরাধ মানে শাস্তি, দয়া মানে দুর্বলতা। কিন্তু এতদিন পর এক লহমায় সেই সমীকরণ ভেঙে দিয়েছে জবাল জ।
আইন আমার ঈশ্বর ছিল, নিয়ম আমার ধর্ম। আমি কখনো প্রশ্ন করিনি, শুধু প্রয়োগ করেছি। একজন কয়েদি, এক দাগী অপরাধী, সে কি করে দয়ার প্রতিমূর্তি হয়? আজ প্রায় 30 বছর ধরে আমি আইনের সেবা করে আসছি, এক মুহূর্তের জন্য আইনের পথ ছাড়িনি। ভ্যালজন একটার পর একটা অপরাধ করে গেছে, আর আমি ছায়ার মতো তার পিছু নিয়ে এসেছি। না নিজে স্থির থাকতে পেরেছি, না তাকে স্থির থাকতে দিয়েছি। অথচ তার পরেও আমাকে হাতের মুঠোয় পেয়েও সে আমাকে ছেড়ে দিল। কেন? তার জীবনে আমার চেয়ে বড় শত্রু আর কে আছে? আর তাকেই কি না প্রাণ ভিক্ষা? কিন্তু ভ্যালজন যদি দয়ার প্রতিমূর্তি হয়, তবে আমি কি? তাহলে এতগুলো বছর আমি কি ভুল ছিলাম?
জুভের টের পেলেন তার ভেতরের সব কর্তৃত্ব, সব নিশ্চয়তা ভেঙে যাচ্ছে। আজ তিনি সন্দেহাতীত ভাবে বুঝেছেন, এমন অপরাধীও পৃথিবীতে আছে যার মন কোমল করুণায় ভরা, যে সমাজের পীড়িতদের সাহায্য করে, মন্দের বিনিময়ে ভালোর প্রতিদান দেয়, ঘৃণা আর প্রতিশোধের লালসা উপেক্ষা করে ক্ষমার পথ বেছে নেয়। সেই মানুষটা শত্রুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপন্ন করতে এক মুহূর্ত দ্বিধা করে না। পাপী হয়েও সে পুণ্যের শিখরে দেবদূতের মতোই বিরাজ করে। জুভের স্বীকার করতে বাধ্য হলেন, এমন আশ্চর্য অস্বাভাবিক মানুষের অস্তিত্ব আছে এই পৃথিবীতে। সেই মানুষটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই পৃথিবীতে আইনের চেয়েও বড় একটা বিধান আছে। এই উপলব্ধি তার কাছে মুক্তি নয়, অপমান। অন্ধকারে পথ দেখানোর আলো নয়, চোখ ধাঁধিয়ে দেওয়া অসহনীয় ঝলক। নদীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ইন্সপেক্টর ভাবলেন,
দুটোই তো মাত্র পথ ছিল আমার কাছে। হয় আইনের পথে চলে ভ্যালজনকে গ্রেপ্তার করা, আর নয়তো স্বীকার করে নেওয়া যে আইন সব ক্ষেত্রে মনুষ্যত্ব বা বিবেকবোধ অতিক্রম করতে পারে না। ওই দ্বিতীয় পথটা না, না, ওটা যে আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমার কাছে আইনকে মান্য করাই শেষ কথা। অথচ আজ আর তা করতে পারলাম কোথায়? সারা জীবন শুধু প্রথম পথটায় একনিষ্ঠভাবে চলেছি আমি, কিন্তু আজ জীবনে প্রথমবার আমি পথভ্রষ্ট হলাম। একজন অপরাধীকে পালাতে দেওয়া আইনের বিরুদ্ধে, আর আমি ঠিক সেটাই করেছি, ঠিক ভ্যালজনের মতোই। ঈশ্বর, এই ভাঙা ন্যায়বোধ নিয়ে আমি তো আর বাঁচতে পারবো না। যেখানে যেখানে কর্তৃত্ব নেই, যেখানে আইনের মেরুদণ্ড নেই, সেখানে যে ইন্সপেক্টর জুভেরও নেই। গড, ফরগিভ মি।
জুভের টুপিটা খুলে নদীর ধারে রাখলেন।
নদীর একদম ধারে রেলিং এর কাছে গিয়ে নিশ্চুপ হয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। তারপর একটা লম্বা শ্বাস নিয়ে ঝাঁপ দিলেন সিং নদীর অতল কালো জলে। মসিয়ে জিলনোহমর বাড়িতে আনার পর মারিয়াস পমসির অবস্থা সংকটজনক হয়ে উঠেছিল। তারপর কয়েকটা দিন কেটে যায় গভীর উদ্বেগে। এরই মধ্যে সাদা চুলের এক ভদ্রলোক রোজ এসে মারিয়াসের খবর নিয়ে যেতেন। অবশেষে মাস তিনেক পর মারিয়াস সম্পূর্ণ বিপদমুক্ত হয়। এই খবর শুনে তার দাদামশাই মসিয়র জিলনোহম যেন নতুন করে জীবন ফিরে পান। মারিয়াসের প্রতি কঠোর আচরণ করবার ফলে তার মনে গভীর অনুশোচনাও হয়। সুস্থ হওয়ার পথে মারিয়াস যখন আবার কোসেটকে বিয়ে করবার আর্জি জানায়, তিনি আর বাধা দেন না। শীঘ্রই কোসেট ও তার বাবাকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। কোসেটের চেহারা আর আচার ব্যবহারে বৃদ্ধ জিলনোহম মুগ্ধ হয়ে যান। তারপর সকলকে অবাক করে দিয়ে ভ্যালর জানায় যে কোসেট প্রায় 6 লক্ষ ফ্রাঁর উত্তরাধিকারী। এতদিন তার সব সম্পত্তি ভ্যালর ওরফে ফসলেভ রক্ষণাবেক্ষণ করেছে। বিয়ের পথে আর কোনো দিক থেকে বাধা রইল না। কিন্তু এত আনন্দের মধ্যেও মারিয়াসের মনে একটা খটকা লেগেই রইল।
মুসিয়ে ফসলেভ আসলে কি? এই যে এত টাকা পয়সা, তা উপার্জন করলেন কিভাবে? আর তেনার্দিয়ারের সঙ্গেই বা ওর কিসের সমস্যা হয়েছিল? কি জানি, ভদ্রলোককে দেখে তো খারাপ মানুষ বলে মনে হয় না, কিন্তু
এসব সংশয় অবশ্য মনেই চেপে রাখল মারিয়াস। মসিও ফসলেভ যে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে যথাসম্ভব দূরে সরিয়ে রাখছেন, এমনকি হাতে চোট পাওয়ার কারণে বিয়ের দিন সাক্ষী হিসেবে কাগজে সই পর্যন্ত করলেন না, সেসব দেখেও চুপ করে রইল মারিয়াস। সে ভেবেছিল অনুষ্ঠান মিটে যাওয়ার পর সে নিজেই তার থেকে বিষয়টা জানতে চাইবে। কিন্তু বিয়ের পরদিন সকালেই হঠাৎ তিনি এসে হাজির হলেন। তার থমথমে মুখটা দেখে হঠাৎই মারিয়াসের মনে সংশয়ের মেঘ ঘনিয়ে এল। সে সাবধানে জিজ্ঞেস করল,
মসিয়ে ফসলেভ, এত সকাল সকাল?
তোমার কাছে একটা বিশেষ দরকারে এসেছিলাম।
হ্যাঁ বলুন না। ও ভালো কথা, আপনার হাতটা কেমন আছে?
আমার হাতে কিছুই হয়নি মারিয়াস। আঘাতের গল্পটা ওটা মিথ্যে।
মিথ্যে? হঠাৎ এমন একটা মিথ্যে কথা বললেন কেন?
কারণ তোমাদের বিয়ের কাগজে ফসিং রেভন নামে সই করাটা বেআইনি হত। আমার আসলে নাম ফসিং রেভন নয়।
মারিয়াসের বুকে হাতুড়ির ঘা পড়ল যেন। যেসব আবছা সন্দেহ তার চিন্তায় মাঝে মাঝে উঁকি দিয়ে যেত, সেগুলো যে এভাবে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে তা সে কল্পনাও করেনি। সে দেখল কোসেটের বাবা এক দৃষ্টি তাকিয়ে আছে তার দিকে।
আমি একজন দাগী অপরাধী, 19 বছর জেল খেটেছিলাম। কোসেট আমার নিজের মেয়ে নয়, আমার আসল নাম জঁ ভ্যালজঁ।
আপনি জেল খেটেছেন? কিন্তু কিন্তু কেন?
চুরির অপরাধে 19 বছর পর প্যারোলে মুক্তি পেয়েও লাভ হয়নি। জেল খাটা আসামিরা সমাজের চোখে আজীবন অপরাধী থেকে যায়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, কেবল একজন মানুষ। বিশপ মিয়া আমাকে মানুষ বলে গ্রহণ করেছিলেন, যিনি আমাকে বলেছিলেন অতীতের অন্ধকারের দিকে না তাকিয়ে ভবিষ্যতের আলোর দিকে এগিয়ে যেতে এত বছর তোর দেখানো পথেই চলার চেষ্টা করেছি। সফল হয়েছে কিনা জানি না।
আর কুসেট, সে তাহলে কে?
কুসেটের মা ছিল বড় দুঃখী মেয়ে, তেনার্জিয়ার নামের এক সরাইখানার মালিকের কাছে নিজের মেয়েকে রেখে অন্য শহরে কাজ করতে গিয়েছিল সে। কিন্তু সেখানে সামাজিক চাপেই কাজকর্ম হারিয়ে চরম দারিদ্র্যে মারা যায়। মৃত্যুসজ্জায় সে আমাকে অনুরোধ করেছিল আমি যেন কোসাইটের দায়িত্ব নিই। ওর মৃত্যুর পর তেনার্দিয়ারের কাছে গিয়ে দেখি সেখানে কোসেট চরম দুর্দশা আর অপমানে দিন কাটাচ্ছে। ওর অবস্থা থেকে একরকম চোর করেই ওদের কাছ থেকে ওকে নিয়ে আসে। সেই থেকে ওকে আমি মানুষ করেছি।
এতদিনে তার অনেকগুলো প্রশ্নের উত্তর পেল মারিয়াস। এক বিচিত্র অনুভূতিতে ভরে গেল তার মন। কোসেটের বাবাকে দেখে মনে শ্রদ্ধার উদ্রেক হয়, কিন্তু আদপে সে একজন চোর, একজন অপরাধী। এমন লোককে সে কিভাবে আত্মীয় বলে মেনে নেবে? কোসেটের মনের পবিত্রতা নিয়ে তার কোনো সন্দেহ নেই, কিন্তু এই লোকটাকে সে কি করে বিশ্বাস করবে? বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মারিয়াস বলল,
এসব কথা এখন বলছেন কেন?
কারণ তুমি সত্যিটা না জানলে আমার মুক্তি হবে না। তবে কোসেটের কথা আলাদা, ওর মনটা বড় নরম। আমার সম্পর্কে, ওর মায়ের সম্পর্কে এসব কথা শুনলে হয়তো।
না না, চিন্তা করবেন না, ওকে আমি এসব ব্যাপারে কিছুই বলবো না। তবে আমার মনে হয় কোসেটের সঙ্গে আপনার যোগাযোগ না থাকাই ভালো। মসিয়ে ভ্যালজন,
বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল ভ্যালজন কতক্ষণ কে জানে। অবশেষে সম্বিত ফিরে পেতে সে বলল,
কোসেটের সুখের পথে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াতে চাই না। তোমার যদি মনে হয় আমি সরে গেলে তোমরা নিশ্চিন্তে বাঁচতে পারবে, তাই হোক। আমি আর তোমাকে বিরক্ত করতে আসব না। তোরা ভালো থেকো।
মনের ভিতরের প্রবল ঝড়কে উপেক্ষা করে সংযতভাবে মারিয়াসকে বিদায় জানিয়ে নিজের বাড়িতে ফিরে এলো ভ্যালজন। ওই শূন্য বাড়িটা যেন গিলে খেতে চাইল তাকে। 19 বছর জেলে বন্দী হয়ে থাকার সময়ও নিঃসঙ্গতা এমন ভয়াবহ রূপে দেখা দেয়নি। কোসেটের পুরনো ঘরে ঢুকে তার বিছানায় অনেকক্ষণ বসে রইল ভ্যালজন। জানলার পর্দা, বিছানার চাদর, ঘরের দেওয়াল, সবকিছুতেই কোসেটের উপস্থিতি ছড়িয়ে আছে। ঘরের আলমারির মাথা থেকে একটা পুরনো কালো বাক্স নামালো ভ্যালজন। তার মধ্যে রাখা আছে ছোট্ট কোসেটের জামা কাপড় আর সেই পুতুল, যাকে বুকে চেপে না রাখলে ছোট্ট কোসেট ঘুমোতেই পারত না, যার নাম ক্যাথরিন। পুতুলটা তুলে নিয়ে অঝরে কেঁদে ফেলল ভ্যালজন।
এতদিনে কি আমার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? এই জীবনে সবকিছু তো হাসি মুখে ত্যাগ করেছি আমি, কিন্তু আজ আমার সেই সম্বলটুকু কেড়ে নিলে ঈশ্বর।
কর্তব্যনিষ্ঠ ভ্যালজন সেই দিনের পর থেকে কোসেটের সঙ্গে আর দেখা করতে যায়নি। শুধু রোজ হাঁটতে হাঁটতে জিলেনহমর বাড়ি অবধি গিয়ে এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে থাকত সে। তার মনে হতো প্রতিদিন যেন তার হৃদয় একটু একটু করে ভেঙে যাচ্ছে। তার জীবনের একমাত্র ভালোবাসা আর স্নেহের মানুষটিকে হারানোর অসহনীয় যন্ত্রণা তার শরীরের সমস্ত সজীবতা যেন ধীরে ধীরে নিংড়ে নিচ্ছিল। একটাই সান্ত্বনা, সদ্য নতুন জীবনে পা দিয়ে কোসেট তার বাবার অনুপস্থিতি সত্যি সেভাবে টের পায়নি। তবু সে যখন মাঝে মাঝে কাজের লোকদের দিয়ে খবর পাঠাত, তখন ভ্যালর নানা রকম ব্যস্ততার অজুহাত দিয়ে তাদের ফেরত পাঠিয়ে দিত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। প্রতিদিন একটু একটু করে ভ্যালর স্বাস্থ্য ভেঙে পড়ছিল। ওদিকে মারিয়াসের মনেও নতুন করে সংশয়ের দানা বাঁধতে শুরু করেছিল।
জঁ ভ্যালর মতো মানুষেরা বিপজ্জনক হয়, কিন্তু তিনি তো কোসেটকে মানুষ করেছেন, কই তার উপরে তো কোনো কুপ্রভাব পড়েনি। দুশ্চরিত্র অভিভাবকের ছত্রছায়ায় কি এমন স্বচ্ছ সরল মন নিষ্কলঙ্ক থাকতে পারে? অন্য অন্য একটা সন্দেহ আছে। পুরনো খবরের কাগজ বলছে ভ্যালর নাকি পিয়ে ম্যাডেলিন নামে এক মেয়ারের সমস্ত সম্পত্তি চুরি করে পালিয়েছিলেন। তাহলে কোসেটের যৌতুকের ওই 6 লক্ষ ফ্রাঁকি, কিন্তু তাই বা কি করে হয়? যে টাকার লোভে অত বড় চুরিটা করল, সে নিজের জন্য একটা পয়সা না রেখে সবটা তার পালিতা মেয়েকে দিয়ে দেবে? না 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 না, কিছুই তো বোধগম্য হচ্ছে না।
নানা রকম প্রশ্ন বারবার তার মনের মধ্যে ঘুরপাক খেত, কিন্তু কোনো কিছুরই সন্তোষজনক জবাব পেত না মারিয়াস। এদিকে বিদ্রোহের দিনে তাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে কে বাঁচিয়েছিল তা জানার জন্য অনেক খোঁজ খবর করেছিল সে, কিন্তু কোনো ফল হয়নি। হঠাৎ একদিন এক অপ্রত্যাশিত অতিথির আগমনে রীতিমতো অবাক হয়ে গেল মারিয়াস।
মুসিয়েতে না দিয়ে আপনি এখানে?
আপনি আপনি আমাকে চেনেন দেখছি।
হ্যাঁ, এককালে আমি আপনার প্রতিবেশী ছিলাম, তখন অবশ্য আপনি জন্দ্রেথ নামে নিজের পরিচয় দিতেন।
মানে
কিন্তু একবার আপনার বাড়িতে একটা হাতাহাতির কারণে পুলিশ আপনাকে গ্রেফতার করবার পর খবরের কাগজ থেকে আপনার আসল নামটা জানতে পারি।
তার মানে আপনার স্ত্রীর বাবার সঙ্গে আমার ঝামেলাটাও?
হ্যাঁ, তাও কিছুটা জানি, যদিও আপনি কি কারণে ওই ভদ্রলোককে সেদিনকে আক্রমণ করেছিলেন সেটা আমি জানি না। যাই হোক, আপনি এখানে কি মনে করে?
কি আর করি বলুন মসিয়ে পমেসি, বিপদে পড়ে আসতেই হল।
কিরকম বিপদ?
ফ্রান্সে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়, কিন্তু বিদেশে পাড়ি দিতে হলে আমার আমার বেশ কিছু টাকার দরকার, বুঝলেন? তবে ভাববেন না, এমনি এমনি ভিক্ষে চাইছি না, আমি একটা লেনদেনের রফা করতেই এসেছি।
লেনদেন কিসের?
খবরের লেনদেন। আপনার স্ত্রীর বাবার সম্পর্কে এমন অনেক খবরই আমি রাখি যা আপনার জানা প্রয়োজন।
তাই বুঝি। কিরকম খবর শুনে?
আপনি কি জানেন ওই ভদ্রলোকের নাম মোটেই ফসে লেভন নয়, জঁ ভ্যালজঁ? আর লোকটা যে একটা চোর, জেলখাটা আসামি আর খুনি, সে বিষয়ে কি কোনো ধারণা আছে আপনার?
আছে, অবশ্যই আছে। মসিয়ে ভ্যালজঁ আমাকে সব কথাই খুলে বলেছেন, আর তার মুখে অতীতের কথা শুনে আমি আপনার সম্পর্কেও খোঁজ খবর করেছিলাম মসিয়েতে না দিয়ে।
কি জানতে পারলেন?
চিরকাল লোক ঠকিয়ে খাওয়ার ব্যবসা ছিল আপনার। আমার স্ত্রী কোসেটের উপরেও কম অত্যাচার তো আপনি করেননি, তাহলে অন্যের দিকে আবার আঙুল তুলছেন কোন সাহসে?
শুনুন শুনুন, আমি লোক ঠকাতে পারি, কিন্তু বাইরে অন্তত ভালো মানুষের ভরম করে বেড়াই না। আর খুনের ব্যাপারটা, সেটাও কি আপনি জানেন?
না জানলেও আন্দাজ করতে পারি। জঁ ভ্যালজঁ পিয়ে ম্যাডেলিন নামের এক মেয়রের সম্পত্তি চুরি করে পালিয়েছিলেন। তার কিছুদিন পর থেকে ম্যাডেলিন নিজেও নিখোঁজ হয়ে যান। এদিকে কিছুদিন আগে ইন্সপেক্টর জাভ্যাও বেপাত্তা হয়ে গেছেন। ওদের দুজনকেই হয়তো লোকটা।
দাউন দাউন, এই আপনার খবর জানা নৌ না? জঁ ভ্যালজঁ আর পিয়ের ম্যাডেলিন যে একই লোক সেটাও বুঝতে পারেননি?
কি বললেন? ভ্যালজঁ আর ম্যাডেলিন একই লোক?
ইয়েস, এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আপনি অনেক ছোট ছিলেন মসিয়ে ফমেসি, কিন্তু আমার পুরোটাই মনে আছে। তখনকার অনেক পুরনো খবরের কাগজও আমার কাছে আছে, সেখানে পিএফ ম্যাদলিনের আসল পরিচয়টা ফলাও করে লেখা হত। এই যে পড়ে দেখুন।
খবরের কাগজ দুটো প্রায় ছিনিয়ে নিয়ে পড়তে লাগলো মারিয়াস। হ্যাঁ, কোনো ভুল নেই, এই খবরগুলো ভ্যালজন কোর্টে গিয়ে আত্মসমর্পণ করবার ঠিক পরেই ছাপা হয়েছিল। মেদেলিনই যে ভ্যালজন সেটা আর বলবার অপেক্ষা রাখে না। অর্থাৎ কোসেটের ওই 6,00,000 ফ্রাঁ সৎপথে রোজগার করা। এই খবরটা পড়ে মারিয়াসের মনের বোঝা বেশ কিছুটা হালকা হল, কিন্তু তখনও তানার্দিয়ার বলে চলেছে,
জাভাকে ভ্যালজন মোটেই মারেনি। সেদিন নদীর ধারে আমিও ছিলাম, জাভেরকে জলে ঝাঁপ দিতে আমি সচক্ষে দেখেছি।
জলে আত্মহত্যা? কিন্তু জাভের মতো একজন দুধে পুলিশ অফিসার, তিনি হঠাৎ আত্মহত্যা করতে যাবেন কেন?
আরে সে আমি কি করে জানবো মশাই, আমি শুধু জানি ভ্যালজন অন্য একজনকে খুন করেছে।
কাকে?
একটা অল্প বয়সী ছেলেকে। হ্যাঁ, ওই যে ছাত্রদের বিদ্রোহ যেদিন ভেঙে গেল, সেই দিন রাতে আমি নিজে নদীর ধারে ছিলাম। হঠাৎ দেখি দূরের একটা নালা থেকে আওয়াজ ভেসে আসছে। কাছে গিয়ে কি দেখলাম জানেন?
কি দেখলেন?
দেখলাম লোকটা একটা মরা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, রক্তে জামা কাপড় মাখামাখি, পুলিশের চোখ এড়িয়ে পালাবার চেষ্টা করছিল। মরাটাকে চিনতে পারিনি, শুধু দেখেছিলাম গায়ে একটা কালো রঙের কোট ছিল,
কোট
কলারের কাছটা ছেঁড়া।
দেখুন তো এই কোটটা কিনা।
কোট স্ট্যান্ডের পিছনে টাঙানো পুরনো কোটটা নিয়ে আসতে গিয়ে মারিয়াসের হাত দুটো থর থর করে কাঁপছিল। কোটের কলারটা লক্ষ্য করতেই তানার্দিয়ারের চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল, চোয়ালটা ঝুলে পড়ল বিস্ময়ে। মারিয়াসের মাথা ঘুরছিল, যে মানুষটাকে সে এতদিন কাঠ গড়ায় দাঁড় করিয়ে রেখেছিল সেই মানুষটাই তো তার রক্ষাকর্তা।
ঈশ্বর, আমি না বুঝে কি ভুল করলাম, আমি কি ভুল করলাম।
অনুশোচনায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হচ্ছিল তার। বিনা অপরাধে একজন বাবাকে তার মেয়ের কাছ থেকে সরিয়ে রেখেছে সে, এখনই এর প্রতিকার করা দরকার। তানার্দিয়ার দিকে স্থির চোখে তাকিয়ে মারিয়াস বলল,
মসিয়ে তানার্দিয়ার, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মসিয়ে ভ্যালজন খুনি নন, আর এরপর থেকে ওর সম্পর্কে কোনো মিথ্যে কুৎসা আপনি আর রটাবেন না। তবে আজ আপনি না চাইতেও আমাকে বিশেষভাবে একটা সাহায্য করেছেন, তাই আপনার ইচ্ছে আমি পূরণ করব। বিদেশ যাওয়ার জন্য আপনাকে 25,000 ফ্রাঁ আমি দেব, কিন্তু একটাই শর্তে।
কি শর্ত?
ভবিষ্যতে যেন ফ্রান্সের চৌহদ্দির মধ্যে আপনাকে কখনো না দেখি। এবার আসতে পারেন।
নিয়তির সঙ্গে আজীবন লড়াই করা জঁ ভ্যালজন জীবনের একেবারে অন্তিম সীমানায় এসে পৌঁছেছিল। যে মানুষ একসময় পাথর ভেঙেছে, শিকল টেনেছে, অন্যের বোঝা কাঁধে তুলে নিয়েছে, কোসেটের সঙ্গে বিচ্ছেদের ভার তার শরীর বা মন আর টানতে পারেনি। সন্ধ্যার আবছা আলোয় সে অতি কষ্টে বিছানায় উঠে বসল, হাত তুলে নাড়ি ছুঁয়ে দেখল স্পন্দন এতই ক্ষীণ যে প্রায় অনুভবই করা যায় না। শ্বাস নিতে গেলে মনে হচ্ছে যেন পাহাড় ঠেলে তুলতে হচ্ছে। সে বুঝল এই দুর্বলতা আর সাময়িক নয়।
আমার প্রাণ শক্তি ফুরিয়ে আসছে, আর বেশি দেরি নেই, এই পোশাক ছেড়ে ফেলতে হবে। আমার আগের জীবনের শ্রমিকের পোশাকটা আলমারিতেই আছে। এবার ঠিক হয়েছে, এই পোশাক চাই তো আমার জীবনের সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে বড় শক্তির সাক্ষী। কোসেটের ছেলেবেলার বাক্সটা, সেই ছোট্ট জামা আমার কিনে দেওয়া প্রথম পুতুল। কি যেন নাম রেখেছিল পুতুলটা, ক্যাথরিন। কত তাড়াতাড়ি বড় হয়ে গেল মেয়েটা, এই জিনিসগুলো দেখলে বিশ্বাসই হয় না। আর আমিও কত তাড়াতাড়ি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলাম, কিছু এত ময়ার পাথর কেটে বেরোব কিভাবে? না না, আমাকে প্রস্তুত হতে হবে। বিষব মেয়ের তার সেই পাতি দান করো কোথায়? এই তো কি সুন্দর, এমন বাতি তারে আগুনের শিখাকে যেন আরো পবিত্র দেখায়। মন সেনিয়ে মেয়েরা, জীবনের পথে আপনি ছিলেন আমার পথ প্রদর্শক, আমার মৃত্যুর সময়ও আপনার দেখা পাব তো? ওকে আয়নায় ওটা কার ছায়া? আমারই মুখ তো চেনাই যায় না। এই কদিনেই যেন বহু যুগ পেরিয়ে সে অতি বৃদ্ধ হয়ে পড়েছে। মনের মধ্যে যে অফুরাং জীবনী শক্তির আগুনটি পেতাম তা নিঃশেষ হয়ে গেছে কবেই। আমার জীবনে যে একদিন আলো হয়ে এসেছিল আজ সে চিরতরে চলে গেছে। মৃত্যু তো অনিবার্য, তাকে আমি ভয় পাই না, কিন্তু কোসেট শেষ ফাঁড়ের মতো তাকে দেখতে না পড়ার যন্ত্রণা সত্যি অসহ্য। তোমার সঙ্গে দেখা হবে না শোনা, এই আমার একমাত্র দুঃখ।
দরজা খুলে কোসেটার মারিয়াস ঘরে ঢুকে এল। ওয়ালজক এমন হতবাক হয়ে কোসেটের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, যেন নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না।
বাবা,
কোসেট সত্যি এসেছো নাকি আমি সব স্বপ্ন দেখছি?
না বাবা, এই তো আমি সত্যি এসেছি।
ওয়ালজন সাদা ফ্যাকাশে মুখখানা সহসা অপরিসীম খুশির আলোয় উজ্জ্বল হয়ে উঠল। সে দুহাত বাড়িয়ে দিল। কোসেট ওয়ালজন বুকের মধ্যে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল,
বাবা বাবা, তোমার কি হয়েছে? এমন চেহারা করলে কি করে? আর এতদিন তুমি আমাকে না দেখে থাকতে পারলেই বা কি করে? এতটুকু মনে পড়েনি না আমার কথা?
মারিয়াস তখনও দরজার কাছে দাঁড়িয়ে ভ্যালজন জিজ্ঞাসা করল,
মারিয়াস, তাহলে তুমি আমায় ক্ষমা করেছ তো?
মারিয়াস কোনো কথা বলতে পারছিল না, শুধু ভিতরে ঢুকে এসে ভ্যালজন হাত দুটো ধরে ডেকে উঠল,
বাবা, বাবা।
কোসেট ভ্যালজন মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে তার কপালে চুমু খেল। ভ্যালজ তখনও কেমন আচ্ছন্ন বোধ করছিল, তার সামনে যা যা ঘটছে সেটা যেন তার বোধগম্য হচ্ছিল না, তাই কিছুক্ষণ চুপ করে রইল সে। তারপর ধীরে ধীরে বলল,
কোসেটের সঙ্গে আমার দেখা করাটা খুব প্রয়োজন ছিল, অল্প কিছুক্ষণের জন্য হলেও তার সঙ্গে দেখা করার কথা আমি বারবার ভেবেছি। আর এই দুর্বলতার জন্য ক্ষমা চাইছি মারিয়াস, কিন্তু আমি বোধহয়।
মারিয়াস এতক্ষণ অতি কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল, ভ্যালজর এই কথা সে আর থাকতে পারল না।
কোসেট, কোসেট, তুমি তুমি শুনছ পাপা কি বলছেন? আমাকে ওকে ক্ষমা করতে বললেন, যে মানুষটা আমার প্রাণ বাঁচালেন, তোমাকে আমার হাতে তুলে দিলেন, আর আমাদের জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আত্মত্যাগের পথে গেলেন, সেই মানুষটাই না আমার কাছে ক্ষমা চাইছেন? কি ভয়ঙ্কর অকৃতজ্ঞ আমি! তার সাহস, সাধুতা, নিঃস্বার্থতার কোনো সীমা নেই, তার কোনো মূল্য হয় না।
মারিয়াস,
থাক, সব কথা থাক মারিয়াস, আমি কোনো মহান মানুষ নই, তাছাড়া আমি তোমাকে তো সবটাই জানিয়েছি।
না বাবা না, আপনি আপনি আমাকে সবটা জানাননি, কিন্তু কিন্তু কেন আপনি আমাকে সবটুকু বলেননি বলুন তো? আপনি একজনের জীবন বাঁচিয়ে তাকে সে কথা বলবেন না? উল্টে আপনি যে স্বীকারোক্তি করলেন তাতে নিজের গুণের কথাগুলি না বলে শুধু দোষের কথাটাই বললেন। আপনি বলেননি, আপনি বলেননি মসিয়ে ম্যাজেলিন এবং জঁ ভ্যালজঁ একই ব্যক্তি, এবং এও বলেননি যে আপনি ইন্সপেক্টর জ্যাভেকে বিদ্রোহীদের হাত থেকে বাঁচিয়েছিলেন, তাকে হাতে পেয়েও ছেড়ে দিয়েছিলেন। আপনি বলেননি যে আমার জীবনের জন্য আপনার কাছে আমি আমি ঋণী, কিন্তু কেন 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 শুধুমাত্র কিছু কথা বলে এত কিছু গোপন রাখলেন? কেন এইভাবে নিজেকে কষ্ট দিলেন? আর তার সঙ্গে আমাদেরও আপনার প্রতি অবিচার করতে দিলেন পাপা?
যতটুকু তোমাকে বলা উচিত বলে মনে হয়েছিল ততটুকুই বলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি যা করছ ঠিকই করছ, তাই নিজেকে দূরে সরিয়ে আনি আমি। তোমার প্রাণ বাঁচাবার কথাটা বললে তুমি তুমি আমাকে তোমাদের বাড়িতে রেখে দিতে, তাহলে হয়তো সবকিছু উলট পালট হয়ে যেত। আমার মনে হয়েছিল আমার কাজ শেষ হয়েছে, তাই এবারে সরে যাওয়ার পালা।
না 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 বাবা, কি বলছেন, কি ওলট পালট হয়ে যেত? আপনি কি ভাবছেন আমরা আমরা কি আপনাকে এখানে রেখে যাব? হ্যাঁ, আমরা আপনাকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। একবার যখন ঘটনাক্রমে আমি সব কিছু জানতে পেরেছি, তখন আর আপনাকে দূরে থাকতে দেব না। বাবা, বাবা, আপনি আমাদেরই একজন, আপনি কোসেটের এবং আমার, আমাদের দুজনেরই অভিভাবক। এই নির্জন ঘরে আপনাকে আর একটা দিনও কাটাতে হবে না, আমি আপনাকে থাকতে দেব না এখানে।
তুমি ঠিকই বলছ মারিয়াস, কাল আমি আর এই বাড়িতে থাকব না, তবে তোমাদের কাছেও যে আর যাওয়া হবে না,
পাপা, কি বলছো কি তুমি পাপা? তুমি কি অন্য কোথাও চলে যাচ্ছ? না না, তা একদমই হবে না। তোমাকে আমরা আর কোথাও যেতে দেব না। নিজে গাড়ি দাঁড় করানো আছে, দরকার হলে তোমাকে জোর করেই তুলে নিয়ে যাব। পাপা, তোমার ঘরটা এখনো আমরা খালি রেখে দিয়েছি। জানো বাগানটা এখন কত সুন্দর হয়েছে? বাগানের ভেতরের পথগুলো সমুদ্রের বালি দিয়ে ভরে দেওয়া হয়েছে। সে বালির মধ্যে ছোট ছোট কত নীল ঝিনুক আছে। জানো পাপা, স্ট্রবেরি গাছগুলোতে আমি নিজে জল দিই। কত স্ট্রবেরি হয়েছে এবারে! তুমি গাছের নিচে বসে মন ভরে স্ট্রবেরি খেতে পারবে।
ভ্যালজাঁ কোসেটের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। কোসেটকে দেখে তার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আজও কেমন শিশুর মতো উচ্ছল হয়ে কথা বলছে তার মেয়েটা। ভ্যালজাঁর চোখে জল চলে এলো। শান্ত কণ্ঠে সে বলল,
সত্যি একসঙ্গে এক বাড়িতে থাকাটা সত্যি কত সুখের। বাগানের গাছগুলো ফুল আর পাখিতে ভরে গেছে। সে বাগানে আমি কোসেটের সঙ্গে বেড়াব। আমরা বাগানের মধ্যে নিজের নিজের জায়গায় চাষ করব, গাছ লাগাব। কোসেটের গাছ থেকে আমি স্ট্রবেরি পেড়ে খাব, আর কোসেট আমার গাছ থেকে গোলাপ তুলে নেবে। সত্যি সত্যি কত আনন্দের কথা। শুধু
কি তোমার চোখে কি হলো পাপা? কেমন লাগছে কেন? হাত দুটো, হাত দুটো একেবারে ঠান্ডা। পাপা, পাপা, তোমার কি খুব কষ্ট হচ্ছে?
না মা, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। তোমার সঙ্গে দেখা হলো, মারিয়াসের সঙ্গে দেখা হলো, আমার আর কোনো দুঃখ কোনো কষ্ট নেই। তবে
তবে কি পাপা?
মৃত্যু, মৃত্যু আমার শিয়রে এসে দাঁড়িয়েছে।
মৃত্যু?
এই তো, এই তো আমি টের পাচ্ছি।
পাপা, এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? না, তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হবে না।
আমি যে মরেই যাচ্ছিলাম মা, তোমরা এসে সেই মৃত্যুর কাছ থেকে কিছুটা সময় কেড়ে মাত্র।
আমাকে ক্ষমা করুন, আজ আজ আমার জন্যই আপনার এই অবস্থা। আমাকে 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 একটা সুযোগ দিন আপনার সেবা করার, একটা সুযোগ দিন।
তোমরা তোমরা সুখী হও, আমার কথা আর ভেব না। দিন ফুরল।
পাপা!
হঠাৎ দরজায় আবার কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে ঘরে ঢুকলেন ডাক্তার। গত কয়েকদিন ধরেই দিনে একবার করে তিনি ভ্যালজাঁকে দেখে যাচ্ছিলেন। তাকে দরজায় দেখেই ভ্যালজাঁ বলে উঠল,
এসো ডাক্তার, এসো। এই দেখো, এই হলো আমার ছেলে
মেয়ে। ডক্টর, দেখুন না বাবার শরীরটা, বাবার শরীরটা কেমন করছে।
ভালোই হয়েছে আপনারা এসে পড়েছেন। ওর অবস্থা কিন্তু ভালো নয়। আপনাদের দেখতে চাইছিলেন বারবার, আপনাদের অভাবটাই আসলে খুব বেশি করে বোধ করছিলেন। আপনারা অবশেষে এলেন, কিন্তু আমার ভয় হচ্ছে যে বোধহয় বড় দেরি হয়ে গেল।
হঠাৎ জোর করে উঠে দাঁড়ালো ভ্যালজাঁ।
মসি, সাবধানে সাবধানে।
মৃত্যুর সময় এমনি করেই হঠাৎ এক শক্তির উচ্ছ্বাস দেখা যায়। ডাক্তার ও মারিয়াসের বাধা ঠেলে সে দেয়ালের কাছে গিয়ে তামার ক্রসটা এনে তার চেয়ারের সামনে টেবিলটার উপরে রাখল। তার মাথাটা ক্রসের উপর ঢলে পড়ল, অচেতন হয়ে পড়ল Jean Valjean।
বাবা!
কিছুক্ষণ পরে আবার উঠে বসল Valjean। মরতে মরতে মানুষ এমনি করে জীবনের দিকে যেন পেছনে ফিরে যায়, জীবন মৃত্যুর অমুক খেলা চলে।
ডক্টর, দেখুন দেখুন, পাপার জ্ঞান ফিরে এসেছে। ওকে ওকে কি কিছুতেই সুস্থ করে তোলা যাবে না? একবার একটু চেষ্টা করে দেখুন না।
আমি দেখছি, আপনি শান্ত হন, দেখছি আমি দেখছি।
আমার কথা শোনো মারিয়াস, আমার কথা তোমরা আর ভেব না। তোমরা দুজনে আনন্দে থাকো, আমি তোমাদের সঙ্গেই থাকব স্মৃতি হয়ে।
বারে বারে দম নিতে হচ্ছিল Valjeanকে। হঠাৎ আকাশের দিকে চোখ তুলে বলল,
ওইটা ওঠো মশি, উঠে দাঁড়াও।
বিশ্রাম মিয়েরা, উনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছেন।
তোমার ভিতরে শুধু অন্ধকার নেই, আলো আছে। আলো
মানসিয়ের মিয়েরা, আমি আসছি। মানসিয়াস, তোমরা আমার কাছে এসে বসো। আমি তো ভাগ্যবান, আমার ভালোবাসার মানুষের সান্নিধ্যে ঈশ্বরের রাজত্বে আমি পাড়ি দিচ্ছি। এর চেয়ে শান্তির যাত্রা আর কি হতে পারে? আমি চলে গেলে আমার জন্য অকারণে চোখের জল ফেল না। প্রাণ ভরে আর আনন্দে বাঁচবে মারিয়াস, জেনে রাখো যে এই টাকা আমার সত উপার্জন, তাই নির্ভয়ে ব্যবহার করো। তোমরা সুখে থেকো, একে অন্যকে ভালোবেসো। ওই টেবিলের ওপর রাখার উপর পাতি দান দুটো কোসেট কোসেটের জন্য রেখে সামান্য কিছু অর্থ গরিবদের দিও। আর আমার কপড়টা একটা নির্জন জায়গায় যেন হয়, তাতে কোন আড়ম্বর করো না। কবরের উপর শুধু এক টুকরো পাথর রেখে দিও। কোসেট কোসেট, মনে রেখো তোমার মায়ের নাম ফতিন। অভাগী ছিল তোমার মা, ঈশ্বর সব দেখেন, সব কিছুর হিসেব রাখেন। তাই আজকে তুই সুখী। শোনামা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি অফুরান ভালোবাসা। এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই মা।
তোমার ভিতরে শুধু অন্ধকার নেই, আলো আছে। আলো আলো কিন্তু হারিয়ে যায় না।
এই তো আমি আলো দেখতে পাচ্ছি। বিষব মিয়া এসেছেন আমাকে নিয়ে যেতে, আমার আর কোন যন্ত্রণা রইল না। এবারে
ওয়ালজর কথাটা আর শেষ হল না। তার মাথাটা চেয়ারের পিছনের দিকে এলিয়ে পড়ল। টেবিলে তখনও রূপোর বাতিদানে মোমবাতি জ্বলছে। মোমের নরম আলোর আভা এসে পড়েছে জঁ ওয়ালজর মুখে। বড় শান্ত সমাহিত তার মুখ। সে মুখে কোনো যন্ত্রণার, কোনো কষ্টের চিহ্ন মাত্র নেই। একদিন অন্ধকারের ধ্বংসের হাত থেকে তার আত্মাকে কিনে নিয়ে ঈশ্বরের কাছে ফিরিয়ে দিয়েছিলেন বিশপ মিয়েলা। আজ সেই আত্মাই তার ইহজগতের সব কাজ সাঙ্গ করে আরো একবার ঈশ্বরের কাছেই ফিরে গেল। শহরের সবচেয়ে নির্জন সমাধিক্ষেত্রের এক কোণে পাঁচিলের কাছে ইউ গাছের তলায় একটা সমাধি ফলক আজও দেখতে পাওয়া যায়। তাতে কোনো নাম খোদাই করা নেই, কোনো অযথা কারুকার্য নেই, শুধু খোদাই করা আছে কয়েকটি আবছা লাইন। এখানেই সে ঘুমিয়ে আছে। নিয়তি তার প্রতি সুবিচার করেনি কখনো, তবু সে বেঁচেছিল ঈশ্বর করুণা আর ভালোবাসাকে অবলম্বন করে। সেই ভালোবাসা একদিন বিদায় নেওয়ার পর সেও জীবনকে বিদায় জানিয়ে মৃত্যুর কোলে আশ্রয় নিয়েছে।
শুনলেন ভিক্টর হিউগোর রচনা অবলম্বনে লেই মিজরাবল দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ভিক্টর হিউগো ছিলেন একাধারে একজন সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী। তার প্রকাশিত প্রথম উপন্যাস হল হান্স অফ আইসল্যান্ড। লেই মিজরাবলের কাহিনী ফ্রান্সের 1832 সালের জুন বিপ্লবের পটভূমিতে লেখা। এই উপন্যাস অবলম্বনে 2012 সালে টম হুপার নির্মিত মিউজিক্যালে হিউ জ্যাকম্যান জঁ ভ্যালজঁর চরিত্রে এবং অ্যান হ্যাথওয়ে ফাতিনের চরিত্রে অভিনয় করেন। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন শাম্ভবী ঘোষ ও জিনিয়া রায়। নির্দেশনা তমালী চৌধুরী। গল্প পাঠে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জঁ ভ্যালজঁ, চন্দন সেন, বিশপ এবং ফসেলেভ, জগন্নাথ বসু, ম্যাগুয়েল এবং সিস্টার সিম্প্লিস উর্মিমালা বসু, জেভের শিখর, ফাতিন শাউলি চট্টোপাধ্যায়, মারিয়াস ঋতুব্রত মুখোপাধ্যায়, কোজেট সাজবাতি দাস, টেনার দিয়ার অগ্নি, সঙ্গে স্মিত কক্কর চৌধুরী, অর্পণ ভাণ্ডারী, সুনয়না ভৌমিক, অভিজিৎ ভূঁইয়া, সুজাতা ঘোষ, বিন্ধিয়া পাত্র, দেবশমন ঘোষ, সৌভিক সাহা এবং তমালী চৌধুরী। গল্পের সূত্রধার এবং মাদাম তেনায় দিয়ারের চরিত্রে ইন্দ্রাণী। শব্দগ্রহণ সঞ্জীব গিরি। ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্র কমল মুখোপাধ্যায় এবং ঋদ্ধি সরকার। সহকারী নির্দেশক গার্গী বন্দ্যোপাধ্যায়। কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ। প্রযোজনায় সাউন্ড আইডিয়াস এবং মিসি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।